This track was downloaded from fusionbd.com.
Mentos Batti Jalao.
তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিস্ট্যান্ট রবি, এবং আমার সঙ্গে রয়েছে
আমি রাজীব হাসান,
এবং আমাদের আজকের বিষয়টি হচ্ছে আলোচনা, সেটি রাজীব হাসানের সাথে খুব যায় এবং আমার সাথেও খুব যায়। আমি এবং রাজীব হাসান আমাদের জীবনে আমরা অনেক কিছু করেছি, আমরা লেখালেখি করার চেষ্টা করেছি, আমরা গান লেখার চেষ্টা করেছি, আমরা কবিতা লেখার চেষ্টা করেছি, আমরা সাংবাদিক হওয়ার চেষ্টা করেছি, আমরা রেডিও জকি হওয়ার চেষ্টা করেছি, আমরা মাঝখানে শেয়ার ব্যবসায়ও চেষ্টা করেছি, আমরা ব্যবসায়ী হওয়ার চেষ্টা করেছি,
আমরা মাছের চাষ করেছি,
মাছের চাষে আমরা ব্যর্থ হয়ে ব্যাঙের চাষ করেছি। সবচেয়ে বেশি যে কাজটা আমরা করেছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন ভাবে মেয়েদের মন জয় করার চেষ্টা করেছি, এবং মেয়েদের মন জয় করতে গিয়ে আমি এবং রাজীব বারবার হাজারবার শতবার ব্যর্থ হয়েছি, এবং এই ব্যর্থতার কারণে আমাদের আজকের শো এর বিষয় প্রেমে প্রত্যাখ্যান। যারা প্রেমে প্রেম করতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছ তাদের জন্য এই শো, আবার যারা প্রেম করতে গিয়ে প্রত্যাখ্যাত হওনি, যারা যাদের প্রেম সফলতার মুখ দেখেছে তাদের জন্য এই শো, কেননা তোমরা এই শো দেখে বুঝতে পারবে যে তোমরা কতটা ভাগ্যবান এবং আমি এবং রাজীব কতখানি দুর্ভাগ্যবান। আর যারা প্রেম করতে গিয়ে ব্যর্থ হয়েছ তোমরা নিজেদেরকে কখনোই একা ভাববে না, সবসময় মনে রাখবে তোমাদের সাথে আমিও ছিলাম, রাজীবও ছিল, তোমাদের দুঃখের মতো আমাদেরও দুঃখ আছে, তোমাদের কষ্টের নীল রঙের মতো আমাদের কষ্টের রঙটাও নীল, তোমাদের বুকে যে বেদনার দাউ দাউ আগুন জ্বলে শীত একই আগুন আমাদের বুকের ভেতরে অহর্নিশি জ্বলে।
ইনফ্যাক্ট আমাদের বাসায় গ্যাসের চুলা জ্বালানোর জন্য কোনো ম্যাচই থাকে না, আমরা সাধারণত আমাদের হৃদয়ের যে আগুন সেই আগুন থেকে গ্যাসের চুলা জ্বালাই,
এবং আমাদেরকে কোনো স্পর্শকাতর জায়গা যেমন বিটিভি, তারপর পাওয়ার স্টেশন, রেডিও স্টেশন এইসব জায়গায় ঢোকানো হয় না, কারণ আমাদের হৃদয়ের আগুন এত বেশি দাউ দাউ করে জ্বলে যে কোনো সময় যে কোনো জায়গায় আগুন লেগে যেতে পারে, এবং আমাদের বুকের ওপর ভাতের
চুলা ভাতের পাতিল
পাতিল যদি বসানো যায় তাহলে ভাত অটোমেটিক্যালি রান্না হয়ে যায়, বুকের ভেতর এতখানি আগুন নিয়ে আমরা চলি, আমরা বুকের ভেতর এতখানি আগুন পুষে রাখি, আমরা বুকের ভেতর এতখানি দাউ দাউ করা অগ্নিকুণ্ড পুষে রাখি, এবং এই অগ্নিকুণ্ডের শুনিয়ে আজকের মেন্টর বাত্তি জ্বালাও তোমাদের সঙ্গে রয়েছি আমি আপনি মেন্টর রবি, এবং আমার সঙ্গে রয়েছেন
আমি রাজীব হাসান। এবং রবি ভাই, আপনার মনে আছে কিনা আমরা যেদিন প্রথম এখানে শো করতে আসলাম, একদম আমাদের একদম যখন আপনি আমি কখনই যখন রেডিওতে শো করি আমাদের একদম প্রথম যে শোটা ছিল সেই শো করতে গিয়ে এখানে স্টুডিওতে ঢোকা মাত্র হঠাৎ করে বেল বেজে উঠলো এবং চারদিকে একটা সাইরেন ওয়াও ওয়াও করে সাইরেন বাজছে। আমরা অবাক হয়ে গেলাম কি ব্যাপার, আমরা স্টুডিওতে ঢোকা মাত্র এরকম সাইরেন বাজছে কেন, পরে শোনা গেল যে ফায়ার অ্যালার্ম সিস্টেম যেটা আছে স্টুডিওর সেটা অলরেডি বেজে উঠেছে এবং সবাই খুঁজছে কোথায় আগুন লেগেছে এবং পরে আবিষ্কার করা হলো আমরা যে স্টুডিওতে ঢুকেছি সেখানেই নাকি আগুনটা লেগেছে, এবং অনেক আগুন খুঁজতে খুঁজতে বের হলো যে সেই আগুনটা আর কোথাও নয়, সেই আগুনটা আমাদের হৃদয়ে।
আমাদের হৃদয়ের আগুন নিয়ে আমরা আজকে কথা বলবো, আমাদের হৃদয়ের আগুনটা কতখানি ভয়ঙ্কর এবং এই হৃদয়ের আগুন কিভাবে মোকাবেলা করা যায়, যাদের হৃদয়ে আগুন জ্বলছে সেই আগুন তারা কিভাবে নেভাবে, এই সমস্ত কিছুই আমাদের আজকের আলোচনার বিষয়, এবং এইসব বিষয় নিয়ে আজকে অভিজ্ঞ মতামত দেবার জন্য আমাদের স্টুডিওতে আমরা বিশেষ একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আজকের বিশেষ অতিথি হচ্ছেন রাজীব হাসান, একই সাথে আমাদের কো আরজেও রাজীব হাসান। রাজীব হাসানের আজকে দুটো দায়িত্ব, একটা হচ্ছে যে কো আরজে হিসেবে আজকের মেন্টাল বাত্তি জ্বালাও শক্তি চালানো, এবং একইভাবে প্রেমে ব্যর্থ হওয়ার পর কেমন লাগে, প্রেমে ব্যর্থ হওয়ার অনুভূতি কি, প্রেমে ব্যর্থতার পর কি কি জিনিস করা উচিত, প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর মনের কষ্টকে চাপা দেওয়ার জন্য কি কি প্রতিবিধান নেওয়া দরকার, কি কি করা দরকার, এইসব বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য ডাক্তার রাজীব হাসান আজকে আমাদের মাঝে উপস্থিত। একটা জোরে হাততালি রাজীব হাসানের জন্য, জোরে একটা হাততালি। রাজীব, মানুষ কেন প্রেমে ব্যর্থ হয়, এটা হচ্ছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন।
প্রথম কথা হচ্ছে আমি কি অতিথি, বিশেষ অতিথি,
বিশেষজ্ঞ অতিথি,
বিশেষজ্ঞ অতিথি, বিশেষ অতিথি, বিশেষ অতিথিরও উপরে অতিথি থাকে, তিনি হচ্ছেন প্রধান অতিথি কিংবা সভাপতি, আপনি হচ্ছেন আজকের অনুষ্ঠানের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি, এ বিষয়ে আপনারও আমরা অনেক কথা শুনবো রবি ভাই। এবং আপনি কি প্রশ্ন করলেন বলে গেছেন,
মানুষ কেন প্রেমে ব্যর্থ হয়,
মানুষ প্রেমে ব্যর্থ হয় এ কারণে। আপনি জানেন যে এখন ক্রিকেটের মৌসুম খুব চলছে, বাংলাদেশ দল ক্রিকেট খেলছে, সেটা হচ্ছে প্রত্যেক ব্যাটসম্যানকে তার স্টাম্প সম্পর্কে খুব সজাগ থাকতে হবে, এবং বিশেষ করে মিডল স্টাম্প সম্পর্কে খুবই সজাগ থাকতে হবে। মিডল স্টাম্পের গার্ডটা ঠিক মতো রাখতে হবে, আপনি যদি গার্ডটা ঠিক মতো নিতে না পারেন সেক্ষেত্রে আপনার বল বোল্ড হওয়ার আশঙ্কা অনেক বেশি। এ কারণে আপনাকে বুঝতে হবে আপনি যার সঙ্গে প্রেমের ইনিংস খেলতে যাচ্ছেন সে কি ধরনের বোলার, সে কি স্পিনার, সে কি পেসার, সে কি আচ্ছা দুই বলার তো দুই ধরনের হয়। এখন যদি আপনার স্পিনার হয় সেটা ঠিক কি ধরনের স্পিন করে, সেটা হচ্ছে অফ স্পিন, লেগ স্পিন নাকি লেগ হ্যান্ড স্পিন, এবং সেরকম বুঝেই আপনাকে সে অনুযায়ী আপনাকে গার্ডটা নিতে হবে। মোদ্দা কথাটা হচ্ছে আপনার যিনি প্রেমিকা সেই প্রেমিকাকে আপনি কিভাবে প্রস্তাব দিলে সেই প্রেমিকা আপনাকে না বলতে পারবে না, সেটাকে আপনাকে শিওর হতে হবে। এবং আপনি যখনই শিওর হবেন, যখন আপনি নিশ্চিত হবেন যে আপনার প্রেমিকাকে আপনি এটাই সেই সময়, এই সময় আপনি তাকে প্রস্তাব করলে না বলার সম্ভাবনা নেই। ঠিক আছে
রাজীব, আপনি আমার প্রশ্নটা শোনেন নাই ঠিকভাবে। আমার প্রশ্নটা হচ্ছে যে মানুষ প্রেমে কেন ব্যর্থ হয়,
সেটাই তো বলছি
না। আপনি বলছেন যে প্রেমে ব্যর্থ না হওয়ার উপায় গুলো, ওটা পরের প্রশ্ন বলছেন আপনি, তাহলে হচ্ছে মানুষ কেন প্রেমে ব্যর্থ হয়।
আপনি বলেন আপনি মানুষ কেন প্রেমে ব্যর্থ,
আপনার বলার কথা, কারণ আপনি বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজকে উপস্থিত হয়েছেন, এটা আপনি বলেন মানুষ কেন প্রেমে ব্যর্থ হয়।
আমি এই প্রশ্ন তীব্রভাবে প্রত্যাখ্যান করছি, এই প্রশ্ন আমি আপনাকে বলছি, আপনি বলেন আমি চিন্তা করি কি মানুষ,
না না আপনার আপনি চিন্তা করতে, আপনি চিন্তা করতে করতে যা বলার সেটা বলেন, মানুষ কেন প্রেমে ব্যর্থ হয়
আমি বলতে পারবো না, কারণ আমি আমার প্রেমে ব্যর্থ হওয়ার হার এত বেশি যে আমি কখনো এটা নিয়ে ভাবার অবকাশই পাইনি। আমাকে একের পর এক প্রেমের পিছনে ছুটতে হয়েছে, একের একটা বাস যখন মিস হয়ে যায় সেই বাস মিস হয়ে গেলে যখন আরেকটা বাসের পিছনে ছুটতে হয়, সেরকম একের পর এক প্রেমের পিছনে আমাকে ছুটতে হয়েছে। আমরা রাজীবকে চিন্তা করার একটু সময় দিচ্ছি, এই ফাঁকে আমরা এই সপ্তাহের কুইজটা আপনাদেরকে শোনাই। এই সপ্তাহের কুইজটা শুনুন, শুনুন এই সপ্তাহের কুইজ।
আপনি প্রেমটা কিরবি, এক মেয়েকে গিয়ে বলল আই লাভ ইউ, প্রতি উত্তরে মেয়েটি তাকে বলল না, আর এই তো শুনে আপনি প্রেমটা কিরবির ভিতরে এক শব্দ হল। এখন আপনাদেরকে বলতে হবে শব্দটি কেমন ছিল, অপশন এ, অপশন বি, অপশন সি।
আপনারা শুনছেন মেন্টাল বাস্তি জেলা, আপনাদেরকে বলছি যে অপশন এ অথবা বি অথবা সি লিখে আপনারা পাঠিয়ে দিন। ধারাটি ছিল যে আমি একটা মেয়েকে আই লাভ ইউ বলেছি, উত্তরে এই মেয়েটা বলেছে গেট লস্ট, এরপর আমার বুকের ভেতর একটা শব্দ হয়েছে, শব্দটা কি রকম, এ বি অথবা সি, সেটি আপনারা মোবাইল ফোনটি হাতে নিন, হাতে লিখে লিখুন মেন্টস, এবিসি মেন্টস, এ বি সি মেন্টস, তারপর একটি স্পেস দিন, তারপরে এ বি অথবা সি লিখুন, তারপর আরেকটি স্পেস দিন, তারপর আপনার নামটি লিখুন এবং পাঠিয়ে দিন যে কোনো মোবাইল থেকে 221 এই নম্বরে, যত খুশি ততবার, যত খুশি ততবার পাঠিয়ে দিন। এবং যত বেশি সংখ্যক উত্তর আপনারা পাঠাবেন পুরস্কার জেতার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। আমি আপনাদের সুবিধার জন্য আবারও কুইজটি একটু বাজিয়ে শোনাচ্ছি, শুনুন এই সপ্তাহের কুইজ।
আপনি প্রেমটা কিরবি, এক মেয়েকে গিয়ে বলল আই লাভ ইউ, প্রতি উত্তরে মেয়েটি তাকে বলল না, আর এই তো শুনে আপনি প্রেমটা কিরবির ভিতরে এক শব্দ হল। এখন আপনাদেরকে বলতে হবে শব্দটি কেমন ছিল, অপশন এ, অপশন বি, অপশন সি।
এ বি অথবা সি লিখে পাঠিয়ে দিন যে কোনো মোবাইল থেকে 221 এই নম্বরে, এবং যারা সঠিক উত্তর পাঠাবেন তাদের মধ্য থেকে একজনকে বিজয়ী করা হবে। এবং যিনি বিজয়ী হবেন তিনি যদি কোনো মেয়ে হন তাহলে আসিবেন তার ছবি, সেই মেয়ের হাত ধরে তাকে বলবে আই লাভ ইউ, এটা হচ্ছে সেই মেয়ের প্রথম পুরস্কার। আর তিনি যদি ছেলে হন তাহলে যে মেয়েটি আমাদের এটাতে ভয়েস দিয়েছে সেই মেয়েটির নাম নাই বা বললাম, সেই মেয়েটি সেই ছেলেটার হাত ধরে বলবে আই লাভ ইউ, এটা হচ্ছে প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হচ্ছে এবিসি পক্ষ থেকে একটা গিফট প্যাক, তৃতীয় পুরস্কার হচ্ছে মেন্টোসের পক্ষ থেকে আরেকটি গিফট প্যাক, চতুর্থ পুরস্কার হচ্ছে এবিসি এবং মেন্টোস দুইজনের যৌথভাবে আরেকটি গিফট প্যাক, এবং এরকম অসংখ্য পুরস্কার রয়েছে। সঠিক উত্তর আজিদ নিন, জিতে নিন অসংখ্য অসংখ্য পুরস্কার। এবং আমরা ফিরে যাচ্ছি রাজীব হাসানের সেই আলোচনায় যেখানে রাজীব হাসানকে প্রশ্ন করা হয়েছিল মানুষ কেন প্রেমে ব্যর্থ হয়। হ্যাঁ রাজীব বলুন,
সেটা অনিবার্য ভাবে প্রত্যাখ্যাত হয়েছিল এবং
বস এই গল্পটা গত সপ্তাহে
বলছিলাম, বলছি
না নতুন কিছু বললেন, নতুন গল্প।
আচ্ছা আমি তাহলে দ্বিতীয় যাকে ইয়ে করেছিল এই গল্পটা তো বলিনি, দ্বিতীয় যাকে, সে হচ্ছে ধরা যাক তার নাম হচ্ছে নিতু। আচ্ছা আমি সবগুলো মেন নাম নিতু হয় কেন আমার, আচ্ছা যাই হোক, ধরা যাক নিতু এবং নিতু আমাদের পাড়ায় আসলো। তারা এর আগে বিদেশে ছিল ইনফ্যাক্ট, এবং আমরা ভেবেছিলাম যে নিতু যেহেতু বিদেশে থাকে সেহেতু সে নিশ্চয়ই ইংরেজিতে কথাবার্তা বলে। তখন আমরা ঠিক করলাম যে প্রচুর পরিমাণে ইংরেজিতে পড়াশোনা করতে হবে। তারপর আমাদের প্রচুর ইংরেজিতে পড়াশোনা করার পর যেটা ফল হলো, আমি পুরো ইংরেজিতে একটা প্রেমপত্র নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি নিতুর বাড়ির পাশে দাঁড়ালাম এবং সেই সময় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রোদে, তীব্র রোদে, এবং পিপটার কামড় খেয়ে একদম অসহ্য যন্ত্রণা সহ্য করে নিতুদের বাসার বারান্দার পাশে দাঁড়িয়ে আছি। এমন সময় এক সময় অপেক্ষার অবসান হলো, নিতু এলো। আমি নিতুর দিকে প্রেমপত্র বাড়িয়ে দেব, তার আগেই দেখি নিতু আমার দিকে একটি প্রেমপত্র বাড়িয়ে দিল। এবং আমি তো আকাশ থেকে বললাম, মানে এটা মেঘনা চাইতে সাইক্লোনের মতো অবস্থা, মানে আমি প্রেমপত্র দেবো তার আগেই নিতুই আমাকে প্রেমপত্র দিচ্ছে, এবং মানে আমি রীতিমতো যাকে বলে দাঁত কপাটি লেগে যাওয়ার মতো অবস্থা। কাঁপতে কাঁপতে আমার দাঁত কাঁপছিল, হাত পা কাঁপছিল, ইনফ্যাক্ট কথাটা বলতে গিয়ে এখন আমার হাঁটু কাঁপছে স্মৃতিটা মনে পড়ে গিয়ে। তো নিতুর, আমি নিতুর কাছে সেই প্রেমপত্রটা নিলাম। তখন আমার নিতু আমাকে বললো যে কিছু মনে করো না রাজীব, তোমাকে প্রেমপত্রটা দিলাম। আমি বললাম না না মনে করার কি আছে, আমি খুব খুশি হয়েছি, এটা ঠিক আছে, ইটস ওকে। তো নিতু বললো যে তুমি এক কাজ করো, প্রেমপত্রটা তুমি হাসান ভাইকে পৌঁছে দিও। কারণ আমি বুঝলাম যে প্রেমপত্রটা আসলে আমার উদ্দেশ্য নয়, হাসান ভাইয়ের উদ্দেশ্য। তো আপনাকে বুঝতে হবে যে আপনি যাকে প্রেম করছেন সে কি আসলে আপনাকে আদৌ ভালোবাসে কিনা, সে যদি এবং আপনাকে আদৌ ভালোবাসার সম্ভাবনা তার মধ্যে আছে কিনা। যদি না ভালোবাসে তাকে প্রপোজ করলে আপনার, আপনি দরকার আপনার লাক্স সাবান, আপনি দোকানে গিয়ে আগে তো আপনাকে বুঝতে হবে দোকানে লাক্স সাবান আছে কিনা। কারণ আপনি দোকানে গিয়ে লাক্স সাবান চাইলেন, দোকানে না থাকলে লাক্স সাবান আপনি তো প্রত্যক্ষটা হবে তাই আমার দোকানে নাই, কেমন দেখা টাকা হবে বস
রাজীব। মানুষ কেন প্রেমে ব্যর্থ হয়, এটা এটা ছিল পৃথিবীর সবচেয়ে সহজ প্রশ্ন। মানুষের ধর্মই হচ্ছে ব্যর্থ হওয়া, মানুষ যে কেবল প্রেমে ব্যর্থ হয় তা না, মানুষ তার জীবনের আরো দশটা জায়গায় যে কারণে ব্যর্থ হয় প্রেমেও একই কারণে ব্যর্থ হয়। কেন প্রেমে ব্যর্থ হয়, ধরেন মানুষ চাকরিতে কেন ব্যর্থ হয়, একটা ছেলে খুব ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গেছে তারপর সে ফেল করছে, কেন সে ফেল করলো, অনেকগুলো কারণ থাকতে পারে সে পরীক্ষায় ফেল করার পিছনে। একটা কারণ হতে পারে যে সে বাংলা পরীক্ষার দিন ইংরেজি পড়ে গেছে, অথবা বেশি টেনশনে তার সমস্ত প্রশ্ন কমন পড়েছে কিন্তু সে উত্তর লিখতে পারেনি, অথবা তার কলমের কালি ফুরিয়ে গিয়েছে, অথবা সে উত্তর লিখতে গিয়ে মানে ধরেন এক নম্বর প্রশ্নের উত্তর যেটা লিখবে সেই জায়গায় সে দুই নম্বর প্রশ্ন উত্তর লিখে ফেলেছে। কাজেই প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও মানুষ ব্যর্থ হতে পারে, সেটা প্রেমের ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, পরীক্ষার ক্ষেত্রে হোক, জীবনের আর দশটা ক্ষেত্রের মতোই হোক। তো প্রেমের ব্যাপারেও মানুষ একইভাবে ব্যর্থ হয় যেভাবে জীবনের অন্য কোনো জায়গায় ব্যর্থ হয়। এর সাথে আলাদা কোনো ব্যাপার নাই যে প্রেমে বিশেষ কোনো কারণ থাকতে হবে প্রেমে ব্যর্থ হওয়ার জন্য, বা প্রেমে সফল হওয়ার জন্য বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকতে হবে। ব্যর্থতা মানুষের ধর্ম, এবং যে মানুষ যত বেশি ব্যর্থ সেই মানুষ তত বেশি সফল। আপনি যদি প্রথম প্রেমে, আমি কিভাবে ধরা খাইলাম, আমি ভার্সিটিতে ওঠার পরে, আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার তিন দিনের মাথায় একটা মেয়েকে প্রপোজ করলাম, এবং অ্যাক্সিডেন্টলি দুর্ভাগ্যবশত সে রাজি, দুর্ভাগ্যজনক ভাবে সেই মেয়েটা রাজি হয়ে গেল। সেই মেয়েটা যদি আজকে রাজি না হতো, এবং এরপর আমি মানুষকে প্রপোজ করেই যাচ্ছি, একের পর এক মেয়েকে প্রপোজ করেই যাচ্ছি, কোনো মেয়ে রাজি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না করতে করতে যদি এমনই হতো তাহলে আমি আজকে সবচেয়ে সফল প্রেমিক হতাম। কারণ কারণ কি জানেন, কারণ একটা প্রেমের একটা ব্যর্থতা আপনাকে আরেকটা প্রেমের ব্যর্থতা আপনাকে আরেকটা প্রেমের দিকে ঠেলে দেবে, সেই প্রেমের ব্যর্থতা আপনাকে আরেকটা প্রেমের দিকে ঠেলে দেবে। এবং আমার এখন মনে হয়, এই বয়সে এসে মনে হয়, এই সময় এসে মনে হয়, যখন চারিদিকে দেখি, হ্যাঁ ওই আপনার এই যে এখন এত মেয়ে আমাদেরকে চায়, আপনাকে চায়, আমাকে চায়, এত মেয়ে আমাদেরকে পছন্দ করে, কি তীব্র পরিমাণ আক্ষেপ হয় যে কেন আজ থেকে এত বছর আগে একটা মেয়েকে কোন দুঃখে ভালোবেসে প্রস্তাব দিতে গিয়েছিল। যদি আজকে আনম্যারিড থাকতাম, আজকে যদি সিঙ্গেল থাকতাম, তাহলে আজকে এত এত মেয়ে, তাদেরকে পাওয়া কিন্তু খুব সহজ হতো। অতএব প্রেমে আসলে কেউ ব্যর্থ হয় না, প্রেমে আসলে কেউ সফলও হয় না। প্রেম একটা অসুস্থতা, প্রেম একটা অসুখ, প্রেমের পরিণতি কেবলই কষ্ট, কেবলই কষ্ট। আপনি প্রেমে সফল হলেও পরে যখন আয়ত্ত প্রেমে পড়বেন, তখন এই এই প্রেম কেন করছিলেন এবং এই প্রেমে কেন সফল হয়েছিলেন এটা নিয়ে আপনার কষ্ট লাগবে। আবার ওই প্রেমে যদি ব্যর্থ হন, তাহলে তো আপনি কষ্টটা তাৎক্ষণিকভাবে পেয়েই গেলেন। এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা যত বেশি ব্যর্থ হব তত বেশি সফলতার কাছাকাছি যাব। আমি প্রথমে যে পয়েন্টটা ধরে আগাচ্ছিলাম যে একটা প্রেমে ব্যর্থ হয়েছি দেখে তো আমি সেকেন্ড প্রেমটা করতে পারছি, সেকেন্ড প্রেমে ব্যর্থ হয়েছি দেখে থার্ড প্রেমটা করতে পারছি, থার্ড প্রেমে ব্যর্থ হয়েছি দেখে ফোর্থ প্রেমটা করতে পারছি। আমাদের মনে রাখতে হবে পৃথিবীর 2014 সালের শীতকালটাই পৃথিবীর শেষ শীতকাল না, 2014 সালের নভেম্বরটাই পৃথিবীর শেষ নভেম্বর না, এরপর আবারও নভেম্বর আসবে। কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে যে ট্রেনটা ছেড়ে চলে গেল সেটাই শেষ ট্রেন না, আরো ট্রেন আসবে। কাজেই প্রেমে আসলে কেউ ব্যর্থ হয় না। প্রেম একটা অসুস্থতা, প্রেম একটা সার্কাস। এই সার্কাসের মধ্য দিয়ে গেলে আপনি যখন রোলার কোস্টারে চড়েন তখন কি হয়, আপনি প্রচন্ড ভয় পান, রোলার কোস্টার আপনাকে এক ধরনের উত্তেজনা দেয়। প্রেম হচ্ছে এক ধরনের এনার্জি ড্রিঙ্কের মতো, আপনাকে এক ধরনের উত্তেজনা দেবে। সেই উত্তেজনা সুখের উত্তেজনা হতে পারে, দুঃখের উত্তেজনা হতে পারে। আপনি যদি সেটার মধ্যে সুখের উত্তেজনা থাকে, সেই সুখের উত্তেজনার মধ্যে একটা দুঃখী দুঃখী ফ্লেভার থাকবে। আবার সেটা যদি দুঃখের উত্তেজনা হয়, তার মধ্যেও একটা সুখে সুখে সুখ সুখ ফ্লেভার থাকবে। রবীন্দ্রনাথ কি বলেছিলেন, সুখের মতো ব্যথা বা ব্যথার মতো সুখ। প্রেম এমন একটা বিষয়, এখানে ব্যর্থতা এবং সফলতা বলে আসলে কিছু নাই। প্রেম একটা অসুস্থতা, প্রেম একটা অসুখ, এবং প্রেমে আসলে কেউ ব্যর্থ হয় না, প্রেমে কেউ সফলও হয় না। এটাই ছিল উত্তর। এই উত্তরটা আপনি,
এই যে এত একটা জটিল উত্তর, এই জটিল উত্তরকে আমার পক্ষে দেওয়া সম্ভব হয়েছে, এই উত্তর আপনি আপনার পক্ষে দেওয়া সম্ভব, কারণ বাংলাদেশের শেষ জীবিত দার্শনিক হচ্ছেন আপনি। বাংলার শেষ স্বাধীন নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা, এবং বাংলার শেষ স্বাধীন এবং জীবিত দার্শনিক হচ্ছেন আসিফ ইন্দ্র চৌধুরী।
ধন্যবাদ আপনাকে। এবং প্রিয় দর্শক আপনাদেরকে, প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, টিভিতে শো করতে করতে প্রিয় দর্শক চলে আসে মুখে, প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমরা গত কয়েক সপ্তাহ ধরে মুরগি অব দ্য উইক চালু করেছি। আমাদের আজকেরও মুরগি অব দ্য উইক আছে, তবে আজকে আমাদের মুরগি অব দ্য উইক দুটো। প্রথম যাকে আমরা মুরগি বানিয়েছি, তিনি হাফ মুরগি হয়েছেন, তার নাম হচ্ছে সুমিতা। সুমিতাকে আমরা মুরগি বানিয়েছি, এবং সুমিতাকে মুরগি বানিয়েছি যে তাকে আগামী শোতে আমরা নিয়ে আসবো। এই জন্য তিনি হাফ মুরগি, এই কারণে যে সুমিতা আমাদের সাথে আগামী শুক্রবারে যে শোটা হবে সেখানে সুমিতা আমাদের সঙ্গে যোগ দেবে। কিন্তু এই যোগ দেওয়ার জন্য সুমিতার সাথে আমরা যে নাটকটা করেছি, এই নাটকের মাধ্যমে সুমিতাকে আমরা মুরগি বানিয়েছি। কিন্তু সুমিতা পুরো মুরগি না, হাফ মুরগি। কিভাবে হাফ মুরগি, কারণ সুমিতা তো সত্যি সত্যি আমাদের শোতে আসছে। শুনুন সুমিতাকে কিভাবে আমরা মুরগি বানিয়েছি, শুনুন মুরগি অব দা উইক।
সবাই চালাক নয়, কেউ কেউ মুরগি হয়। শুনছেন মুরগি অব দা উইক।
হ্যালো হ্যালো হ্যালো। এবং আমরা সুমিতাকে কিভাবে মুরগি বানিয়েছি সেটা আমরা শুনবো একটু পরে, এবং আমাদের মুরগি বানানোর প্রক্রিয়াটা শুনুন এবং দেখুন আপনাদের কেমন লাগে। এবং আমরা দ্বিতীয়বার যাকে মুরগি বানিয়েছি সেটা আপনারা রাত 12টার খবরের পর শুনতে পারবেন, সেটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ আকর্ষণীয় মুরগি বানানো। প্রথমটা শুনুন সুমিতাকে আমরা কিভাবে মুরগি বানালাম। হ্যালো সুমিতা বলছেন? সুমিতা আমি আসিফ এলকাচ রবি বলছিলাম এবিসি রেডিও থেকে, কেমন আছেন আপনি? কি খবর সুমিতা? পার্সেলের আমি ফাজলামো করছি, কেমন আছেন আপনি? আচ্ছা সুমিতা, সেটি হচ্ছে আমাদের একটা সমস্যার কারণে আমরা এই মঙ্গলবার আপনাকে ডাকতে পারিনি। আপনি আগামী শুক্রবার কি আমাদের সঙ্গে সহযোগ দিতে পারবেন? আচ্ছা, শুক্রবার হচ্ছে আমাদের এখানে আপনাকে রিপোর্টিং টাইম হচ্ছে রাত 10:30, মানে সর্বোচ্চ রাত 10:30 মধ্যে আপনি এখানে আসবেন, 10:00 থেকে আসতে পারলে খুব ভালো, আর আপনি এখানে রাত 2 পর্যন্ত থাকতে হবে। আপনি যখন বাসায় ফিরে যাবেন তখন সেই ট্রান্সপোর্টটি আমরা দেবো আপনাকে নিরাপদে বাসায় ফিরে নেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক আছে সুমিতা? আপনি কোথায় জানো থাকেন? আপনি মুন্সীগঞ্জে থাকেন, কাজে আপনি আপনার পরিবারের সঙ্গে কথা বলে সেই অনুযায়ী ব্যবস্থা করুন যে শুক্রবার আপনাকে মানে এখানে আসতে হবে। আপনি আমাদের এবিসির ঠিকানাটা কি জানেন? আচ্ছা ঠিক আছে, আপনার ভাইয়া জানে, জাহিদও আপনাকে ফোন করে এবিসির ঠিকানাটা বলে দেবে। এবং আপনার কেমন লাগছে বলেন তো? আচ্ছা যাই হোক, বাদ বাকি কথা সব জাহিদ আপনার সঙ্গে পরবর্তীতে ফোনে কথা বলে নেবে। আর সুমিতা, আপনি মাঝখানে 3 সময় আপনাকে কিছু নিয়ম কানুনের মধ্যে একটু থাকবেন দয়া করে। সেটি হচ্ছে যে আইসক্রিম জাতীয় কোনো কিছু খাবেন না, ঠান্ডা বরফ কোনো কিছু খাবেন না। আজকে যেহেতু মঙ্গলবার এবং সামনে শুক্রবার, এই মাঝখানের বুধ বৃহস্পতিবার এই 2 দিন আপনাকে একটু সাবধানে থাকতে হবে যাতে আপনার গলা বসে না যায়, ঠিক আছে? আপনি খুব গরম কিছু কিংবা খুব ঠান্ডা কিছু খাবেন না, ঠিক আছে? এটা একটু মেনে চলবেন, গলা বসে গেলে আপনার কথা বলা সমস্যা হবে। আপনি একটু জোরে কথা বলুন শুনুন, আপনি মানে কি নার্ভাস? নার্ভাস না না, আচ্ছা আচ্ছা। এখন আপনাকে কিছু প্র্যাকটিস আমি করতে দিচ্ছি, আমাদের এখানে তো উচ্চারণ নিয়ে আমাদের মানে বেশ মাথা ব্যথা আছে, আমরা চাই যে আমাদের শ্রোতারা যাতে খুব ভালোভাবে বা আমাদের রেডিওতে যারা কথা বলবেন তারা যেন বেশ ভালো করে শুদ্ধ উচ্চারণে কথা বলেন। আমি এই জন্য আপনাকে কিছু প্র্যাকটিস দিচ্ছি, আপনি বলুন তো কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব, গাব 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 চিনেন গাব? গাব একটা ফল।
কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব
যেটা হয়ে যাচ্ছে আপনার হয়ে যাচ্ছে কাঁচা বাপ পাকা বাপ, ঠিক আছে? কিংবা কাঁচা গাপ পাকা বাপ, ঠিক আছে? আপনি একটু মানে একটু দ্রুত বলবেন, কাঁচা গাপ পাকা গাপ,
কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ।
একটু দূরে না, আরেকটু দ্রুত, আরেকটু দ্রুত। আচ্ছা আরেকটা লাইন আছে বলুন তো, পাখি পাকা পেঁপে খায়,
পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি
পাকা পেঁপে খায়। এটা অনেক অনেক ভালো হচ্ছে, এটা পাখি পাকা পেঁপে খায়, এটা বেশ ভালো হয়েছে। আর কাঁচা গাপ তো করে, আর শেষ সর্বশেষ হচ্ছে জলে চুন তাজা, চুন কিনেন পানির সাথে যে চুন খায় ওটা কিন্তু পানিতে খুব টাটকা থাকে, আমার কাছ থেকে আগে শুনে নেন কিভাবে বলবেন, চুন পানিতে রাখলে ওটা তাজা থাকে, ঠিক আছে? এই জন্য জলে চুন তাজা, তেলে চুল তাজা, আবার মাথায় তেল দিলে চুল তাজা থাকে। তো আপনি এটা দ্রুত গতিতে বলবেন, জলে চুল তাজা, তেলে চুল তাজা,
চুল তাজা,
হ্যাঁ বলুন,
জলে চুল তাজা, তেলে চুল তাজা, 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 জলে চুল তাজা, তেলে চুল তাজা।
ঠিক আছে সুমিতা, কোনো সমস্যা নেই, আপনার সঙ্গে জাহিদ যোগাযোগ করবে। আপনি যে এত কষ্ট করে প্র্যাকটিসটা করলেন এর জন্য ধন্যবাদ, এবং আপনি আপনার ফ্যামিলিকে জানিয়ে দিন আগামী শুক্রবার আপনি ইনশাআল্লাহ আমাদের সাথে শোতে, যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি আমাদের সাথে শোতে যোগদান করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই নাম্বারে আপনি ফোন করবেন না, এই নাম্বার আমাদের ABC-র অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে ফোন করলে আসলে কেউ যোগাযোগ করবে না, তবে আপনার সঙ্গে আজকে রাত্রে আবার যোগাযোগ করা হবে, কোনো সমস্যা নেই। জাহিদ আপনাকে কিছুক্ষণ বাদেই ফোন দিয়ে জাহিদের নাম্বারটা আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে? ভালো লাগছে তো, আপনি খুশি? আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকুন। সুমিতা, তুমি কিন্তু পুরোপুরি মুরগি হওনি, কারণ তোমার সঙ্গে একটু দুষ্টুমি করা হয়েছে, কিন্তু তুমি আমাদের সঙ্গে আগামী শুক্রবার অবশ্যই সত্যে যোগ দিচ্ছ। জাহিদ তোমার সঙ্গে যোগাযোগ করবে। মুন্সিগঞ্জ থেকে তুমি কিভাবে ঢাকা এসে থাকবে এটা তোমার বিষয়, এবং আমরা যেমনটা বলেছিলাম সেমনটা তেমনই সুযোগ সুবিধা তোমাকে প্রোভাইড করা হবে। সুমিতা, আগামী শুক্রবার তোমার সঙ্গে আমরা শো করবো, তোমাকে সামনাসামনি দেখবো, তোমাকে তোমার সঙ্গে অনেক মজা করবো, এবং তোমার সঙ্গে আজকে যে মুরগি বানানো হলো এই জন্য তুমি যদি পিটাতে চাও তাহলে পিটাতে পারো।
মানিকগঞ্জের মুন্সিগঞ্জের বাস অনেক বিখ্যাত,
সময় একটা বাসের বাস নিয়ে আসো এবং রাজীবকে পিটিও, কারণ তোমাকে বোকা বানানোর আইডিয়াটা রাজীবের আইডিয়া, রাজীব এই আইডিয়া দিয়েছে যে বলেছে যে সুমিতার মাথায় বুদ্ধি কম, ওকে একটু দুধী ভাই বোকা বানান। আমি বললাম না, আমি বানাবো না। যাই হোক, এই সপ্তাহের কুইজটা শোনো, এই সপ্তাহের কুইজের পর আমরা চলে যাবো ছোট্ট একটা ব্রেকে, আগে শোনো এই সপ্তাহের কুইজ, তারপর বাকি কথাগুলো বলছি।
এক মেয়েকে গিয়ে বললো আই লাভ ইউ, প্রতি উত্তরে মেয়েটি তাকে বললো না। আর এই তো শুনে আশি পঞ্চাশ রবির ভিতরে এক শব্দ হলো। এখন আপনাদেরকে বলতে হবে শব্দটি কেমন ছিল। অপশন এ, অপশন বি, অপশন সি।
অপশন এ, বি অথবা সি লিখে পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 3221 এই নম্বরে। মেসেজ অপশনে লিখো এবিসি মেন্টোস, তারপর একটা স্পেস, তারপর এ বি অথবা সি, তারপর একটা স্পেস, তারপর তোমার নাম, তারপর পাঠিয়ে দাও 3221 এই নম্বরে। এবং যিনি পুরস্কার পাবে তার জন্য অসংখ্য পুরস্কার রয়েছে, এবিসির পক্ষ থেকে পুরস্কার রয়েছে, মেন্টোসের পক্ষ থেকে পুরস্কার রয়েছে, এবিসি এবং মেন্টোসের পক্ষ থেকে যৌথ পুরস্কার রয়েছে। এবং আসিবেন্টা ছবি, তুমি যদি মেয়ে হও তাহলে তোমার হাত ধরে অশ্রু সজল কণ্ঠে বলবে আই লাভ ইউ, আর তুমি যদি ছেলে হও তাহলে রাজীব হাসান তোমার হাত ধরে অশ্রু সজল কণ্ঠে বলবে আই লাভ ইউ। কাজেই এই সুযোগ মিস করো না। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি। ফিরে আসছি আমরা শাহেদের গানকে নিয়ে, শাহেদ ভাইয়ের গান রুসানা নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকতে, ছোট্ট একটা বিরতি, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, কথা হবে, আলোচনা হবে, এবং আরো আড্ডা, আরো গান, এবং সবচেয়ে ভয়াবহ যাকে আজকে মুরগি বানিয়েছি সেই ভয়াবহ মুরগি গল্প তোমাদের চলা হবে। সাথেই থাকো, সঙ্গেই থাকো, মেন্টোস খাও, বুদ্ধি বাতি জ্বালাও,
মেন্টোস বাতি জ্বালাও।
প্রথম চিঠি, প্রথম চুম্বা, প্রথম হাত ধরা, প্রথম প্রথম কান্না, প্রথম আনন্দ, প্রথম দীর্ঘশ্বাস, প্রথম উল্লাস, প্রথম বুঝতে পারা জীবনের মানে, প্রথম চিনতে পারা নিজেকে নিজে, প্রথম দেখতে পারা ভালোবাসা কি, প্রথম বুঝে খেলা প্রেমে পড়েছি, পাহাড়ে চড়ার পড়া আসলে
হবে সেই কিশোরের তোমাকেই খোঁজা পকেট ভর্তির টাকা হাতিয়ার গানে শহেদের গুজরাতে চলছে দিয়ে
মেন্টোস বাতি জ্বালাও তোমাদের সঙ্গে রয়েছি আমি আফিগান তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। প্রেমে ব্যর্থতা নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা কথা বলছিলাম রিজেকশন নিয়ে, প্রত্যাখ্যান হওয়া নিয়ে, প্রত্যাখ্যাত হওয়া নিয়ে, খুবই কঠিন উচ্চারণ প্রত্যাখ্যাত, এবং ব্যাপারটা আসলেই সেটা প্রেমেই হোক, চাকরিতেই হোক, কিংবা জীবনের অন্য জায়গায় হোক, প্রত্যাখ্যানের মতো এত কঠিন, এত হৃদয় বিদারক, এত মর্মস্পর্শী, এত বেদনাদায়ক ব্যাপার আর নেই। তবে হ্যাঁ, কেবল প্রত্যাখ্যান নিয়ে কথা বলে আমরা শেষ করব না, আমরা মূলত তোমাদেরকে যেটা জানানোর চেষ্টা করব, যেটা বোঝানোর চেষ্টা করব, তুমি যদি প্রেমে ব্যর্থ হও তাহলে তুমি কি করবে। প্রেমে আমরা সবাই কম বেশি ব্যর্থ হই, আমরা যে মেয়েটাকে চাই, আমাদের প্রত্যেকের ভেতর একটা আদর্শ মেয়ে বাস করে, আমরা চাই একটা মেয়ে তার হাসি হবে মোনালিসার মতো, তার শরীর হবে ঐশ্বরিয়া রায়ের মতো, সে তার চাহনি হবে কার মতো রাজীব, অপর্ণা সেনের মতো, তার অভিমান হবে সুচিত্রা সেনের মতো, কিন্তু সেরকম মেয়ে আমাদের জীবনে কোনোদিন আসে না। সেরকম মেয়ে বানাতে হলে এই যে যতগুলো নাম বললাম, সুচিত্রা সেন, অপর্ণা সেন, মেরিলিন মনরো, সবাইকে নিয়ে মিক্সড করে একটা মেয়ে বানাতে হবে। তো আমরা আসলে জন্ম থেকে প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা নারীও আমরা একজন ব্যর্থ প্রেমিক। পৃথিবীর কোনো নারী বলতে পারবে না যে সে তার স্বপ্নের পুরুষটাকে পেয়েছে, পৃথিবীর কোনো পুরুষও বলতে পারবে না সে তার স্বপ্নের নারীটিকে পেয়েছে। কাজে আমরা জন্ম থেকেই এক একজন হতভাগা প্রেমিক অথবা প্রেমিকা, বা ব্যর্থ প্রেমিক অথবা প্রেমিকা। তো প্রেমে যদি তুমি ব্যর্থ হও তুমি কি করবে? প্রথম টিপস হচ্ছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য, দুজনের জন্য প্রথম টিপসটা হচ্ছে, তুমি যদি প্রেমে ব্যর্থ হও তাহলে প্রচুর পরিমাণে পানি খাবে, প্রচুর পরিমাণে পানি খাবে। এই হচ্ছে সুযোগ। বাঙালি জাতি পানি খুব কম খায়, কোন এক বিচিত্র কারণে আমাদের পানি খাওয়ার অভ্যাস খুবই কম, আমরা পানি একদমই খাই না। প্রেমে ব্যর্থ হলে প্রথম যে লক্ষণটা আমাদের মধ্যে প্রকাশ পায় সেটা হচ্ছে ঘন ঘন গলা শুকিয়ে আসে, এবং ঘন ঘন গলা যে শুকিয়ে আসে এই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত, প্রচুর পানি পান করে, এবং প্রচুর পানি পান করার ফলে পৃথিবীর অনেক জায়গায় দেখা গেছে, বিশেষ করে বাংলাদেশে দেখা গেছে যে প্রেমে ব্যর্থ হওয়ার পর অনেক ছেলেদের চেহারা এবং মেয়েদের চেহারা সুন্দর হয়ে গেছে। কারণ কি, তাদের গলা শুকিয়ে আসে, এজন্য তারা প্রচুর পানি খায়, পানি খাওয়ার ফলে তাদের শরীরের যে জৈবিক প্রক্রিয়াগুলো ওগুলো খুব ভালোভাবে হয়, তাদের ভালো বাথরুম হয়, তাদের ভালো হজম হয়, তাদের ইউরিন খুব ক্লিয়ার হয়, ফলে তাদের যে শরীরে পানি শূন্যতার যে ব্যাপারটা থাকে সেটা একদমই কমে যায়। কাজেই প্রেমে যদি তুমি ব্যর্থ হও, তুমি প্রচুর পানি খাবে, তোমার গলা শুকিয়ে আসাটা কম কমবে, কিন্তু কোনো অবস্থাতে সেই পানির পরিমাণ যেন 2 লিটারের বেশি না হয়। কারণ একটা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য 2 লিটারের বেশি পানি প্রয়োজন নয়। 2 লিটারের বেশি পানি খেলে যেতে হবে তোমাকে ঘন ঘন বাথরুমে দৌড়াতে হবে, এবং ব্যর্থ প্রেমিকরা রাত্রে এমনিতেই ঘুমাতে পারে না, তারপর যদি ঘন ঘন বাথরুমে দৌড়াতে হয় তাহলে তাদের ঘুমের আরো 12টা বাজবে। প্রেমে ব্যর্থ হলে আর কি কি করা উচিত এগুলো নিয়ে আমাদের আরো অনেক আলোচনা আছে। এই আলোচনা তো একটা শোতে শেষ হবে না, এদিক দিয়ে আমাদের তো আরেকটা বিরতি নেবার সময় এসে গেছে। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকো। এই বিরতিতে তোমরা শুনবে আজকের খবর। এই খবরটা আমাদের শরীর একটা অংশ, আমরা খবর এবং শোকে কখনো আলাদা করে দেখি না। দেশের কি অবস্থা, কি হাল হকিকত এটা না জানলে খালি তেমনি কি তোমাদের চলবে? চলবে না। ছোট্ট একটা বিরতি, একটু বিরতি, 1 সেকেন্ডের বিরতি, 1 মিনিটের বিরতি, দেখতে দেখতে চলে আসবো। মেন্টোস খাও, বুদ্ধি বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিবেন চাচ্ছি, এবং আমার সঙ্গে রয়েছেন
আমি রাজীব হাসান।
রাজীব হাসান, রাজীব রাজীব হাসান আজকে এত লক কেন, এত মৃয়মান কেন, এত আপনি আপনি ওই মেয়েটার চিন্তা, আমি ওই মেয়েটার নাম নাই বা নিলাম, রাজীব ওই মেয়েটার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন। আমি জানি আপনি খুব ভালো একটা সময় আজকে পার করেছেন, একটা মেয়ের সঙ্গে আপনি আজকে শোতে আসার আগে অনেকক্ষণ আড্ডা মেরেছেন, শুধুমাত্র এই শোর কারণে সেই মেয়েটাকে ছেড়ে আপনাকে স্টুডিওতে ঢুকতে হয়েছে। এই বেদনা, এই দুঃখ, এই হতাশা, এটা আমি বুঝি রাজীব। তারপর এটা আপনার জব, কাজে ওই মেয়েটার কথা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। এবং আপনারা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি বিনিময় করেছেন। আজকে রাজীব হাসানের কাছে রাজীব হাসানের এক ভক্ত দেখা করতে এসেছিল, এবং রাজীব হাসান তাকে ওই মেয়েটাকে বলে দিয়েছিল যে তোমার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে এসো, আমি আমার মানি ব্যাগে রেখে দেবো। মেয়েটা তার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে এসেছিল, এবং রাজীবও 1 কপি তার নিজের পাসপোর্ট সাইজের ছবি ওই মেয়েটাকে দিয়েছে, মেয়েটা তার ছবি দিয়েছে, এবং রাজীব হাসান মানি ব্যাগ থেকে প্রায় মানি ব্যাগ খুলে সেই ছবিটা দেখছেন, এবং প্রায় আনমনা হয়ে যাচ্ছেন। রাজীব প্লিজ মন খারাপ করবেন না, আপাতত এই শো কথা ভেবে রাত 2 পর্যন্ত সেই মেয়েটার চিন্তা একটু দূরে সরিয়ে রাখুন। আমরা আসুন সত্যে মনোনিবেশ করি। আমি রাজীব আপনাকে বলি রবীন্দ্রনাথের ক্ষেত্রে কি ঘটছিল। রবীন্দ্রনাথ বেশ বুড়ো বয়সে খুবই বাচ্চা একটা মেয়ের প্রেমে পড়েছিল, মেয়েটার নাম হচ্ছে রানু। এবং এটা আমি শুনিলে একটা অসাধারণ উপন্যাসও আছে রানু এবং ভানু। যারা ইতিহাস পড়তে তেমন আগ্রহী না কিন্তু গসিপ শুনতে আগ্রহী, তারা শুনিলে এই উপন্যাসটা পড়ে দেখতে পারেন, রানু এবং ভানু।
রানু ভানু,
রানু ও ভানু। হয় তো রবীন্দ্রনাথ রানুর প্রেমে পড়েছিলেন। রানু খুবই অল্প বয়সী একটা মেয়ে ছিল এবং রবীন্দ্রনাথের বয়স অনেক বেশি ছিল। তো চুটিয়ে রবীন্দ্রনাথ প্রেম করে গিয়েছেন, এবং ভেঙে মর ঘরের চাবি নিয়ে যাবে কি আমার, এই গানটি রবীন্দ্রনাথ কিভাবে লিখেছিলেন সেটা হচ্ছে রানুকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং রবীন্দ্রনাথ অসম্ভব পাকা প্রেমিক ছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু কেবল রানুর সঙ্গে সম্পর্ক করেননি, রবীন্দ্রনাথ রানুর বাবা মার সাথে খুব ভালো সম্পর্ক করেছিলেন। এবং রবীন্দ্রনাথ রানুর বাবা মাকে খুব গুছিয়ে সুন্দর করে চিঠি লিখতেন যে আমি মনে করি রানুর যে বয়স, এই বয়সে মেয়ের অসম্ভব চঞ্চলমতি হয়, এ সময় বিশেষ করে এই গ্রীষ্ম ঋতুতে ও যদি এই শান্তিনিকেতনে এসে কিছুদিন থেকে যায় তাহলে ওর চিত্ত শুদ্ধ হবে, ওর বিচলিত আত্মা শান্তি পাবে, এইসব বলে তোলে মেয়ের বাবাকে, রানুর বাবাকে সে চিঠি লিখতে। এবং রানুর বাবা যেহেতু মহাকবি, একজন নোবেল লরিয়েট, তাকে চিঠি লিখেছেন। হ্যাঁ, রানুর বাবা মহা আনন্দে রানুকে শান্তিনিকেতনে পাঠিয়ে দিত। এবং বুড়ো বয়সে রবীন্দ্রনাথ আর কি ভেলকি দেখাবেন, একজন লেখক, একজন সাহিত্যিক, একজন কবি, তার ভেলকি দেখানোর সুযোগ কোথায়? তার ভেলকি দেখানোর সুযোগ হচ্ছে ভালো কাজ করা, তার কাজটাকে কাজের মধ্যে নিজেকে সম্পূর্ণ ঢেলে দেয়া। কাজেই রবীন্দ্রনাথ খুব সুন্দর সুন্দর গান লিখতেন, খুব সুন্দর সুন্দর গীতিনাট্য লিখতেন, খুব সুন্দর সুন্দর কবিতা লিখতেন, এবং রানুকে পড়িয়ে পড়িয়ে শোনাতেন, এবং রানুর সঙ্গে তার পত্র যোগাযোগ ছিল। কাজেই রাজীব যে মেয়েটি এসেছিল, ধরে নেই তার নাম রানু, রানু মেয়েটা এখন আপনার শো শুনছে, আপনি তাকে ইমপ্রেস করার জন্য যদি শোটা খুব মন দিয়ে করেন, খুব আনন্দ নিয়ে করেন, এবং আপনি যদি ভাবেন সেই মেয়েটা আপনার শো শুনছে, তাহলে দেখবেন আপনার শোটা ভালো হবে। আপনি এরকম মানে যেটাকে বলে পুতিয়ে থাকা, এরকম যদি পুতিয়ে থাকেন তাহলে কিন্তু যে মেয়েটি আজকে আপনাকে পাসপোর্ট সাইজে ছবি দিয়ে গেল, সে আগামীকাল এসে আরেক কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে যাবে,
সেটা তার আরেকটা বয়ফ্রেন্ডের,
হয়তো বা আমাকেই দিয়ে যাবে, কারণ আমি সেটা খুব ভালো করছি, আপনাকে হয়তো দেবে না।
তো এই যে আমি একটা জানতে চাই যে আপনি রবীন্দ্রনাথের যে উদাহরণ দিলেন সেটা কি রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতার সঙ্গে আমার সৃষ্টিশীলতা মেলাতে মেলানোর জন্য, নাকি রবীন্দ্রনাথের বয়সের দিক দিয়ে আমার বয়সটা মেলানোর জন্য?
আমি না 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 সৃষ্টিশীলতা বয়স দুটো মিলে, যে সেটা হচ্ছে যে আপনার এখানে রোল এবং আমার এখানে রোলটা কি, আমার এবং আপনার রোলটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে রেডিওতে কথা বলা, ঠিক আছে? কাজে আমরা যদি কোনো মেয়েকে মুগ্ধ করতে চাই তাহলে আমাদের এই কথাটাই খুব গুছিয়ে সুন্দর করে বলা উচিত, তাতেই মেয়েরা মুগ্ধ হবে। ওই পাসপোর্ট সাইজের ছবি বিনিময় করলে কিন্তু মেয়েটা মুগ্ধ হবে না, মেয়েটার মনে একটা সামান্য
মৃদু আলোড়ন
মৃদু আলোড়ন তৈরি হবে, কিন্তু খুব বেশি কাজে কাজে আপনার শোটা মনোযোগ দিয়ে করা উচিত। বিশেষ করে আপনাকে আমি শুরুতেই সুযোগ দিয়েছি, মানুষ কেন প্রেমে ব্যর্থ হয় এটা আপনি গুছিয়ে কিন্তু উত্তরটা দিতে পারতেন, তাতে মেয়েটা শুনে মুগ্ধ হতো, মেয়েটা ভাবতো যে যাক আজকে যাকে পাসপোর্ট সাইজের ছবিটা দিয়ে এলাম সে একদম ফ্যান লালা। যাই হোক, রবীন্দ্রনাথের গল্প ছিল
না, প্রবলেমটা কি হয় আমি আপনাকে বলি, যে ধরেন যে খুব ভালো খেলোয়াড় সে কখনো ভালো কোচ হয় না। কেন হয় না? কারণ সে এত সহজাত ভাবে কাজগুলো করে ফেলে, যে ধরেন সচিন টেন্ডুলকার, সচিন টেন্ডুলকারের পক্ষে খুব ভালো কোচ হওয়া সম্ভব না। কেন? কারণ সে কাজগুলো তার শর্ট খেলা খুব সহজাত ভাবেই করে। ম্যারাডোনা কেন ভালো কোচ হতে পারেনি? কারণ ম্যারাডোনা তার কাজগুলো খুব সহজাত ভাবে করেছে, যার ফলে তাকে খুব ভালো শিক্ষক হতে পারেনি। কারণ সে বুঝতেই পারে না যে ধরেন এইভাবে এই শটটা খেলা উচিত, সে ভাবে এটা তো খুবই ন্যাচারাল, এটা তো মানুষ জানবে যে খুব ভালো এইভাবে, তো এটা এটা তো না পারার কিছু নাই। এটা মানে যে থেকে থেকে শেখে তার শেখার প্রক্রিয়াটা খুব ভালো হয়, আর যে একদম হুট করে করে ফেলতে পারে তার শেখার প্রক্রিয়াটা মোটে ভালো হয় না, কারণ তার শেখার প্রয়োজনই পড়ে না, সে তো সহজ ভাবে সেটা করে। তো একইভাবে যেটা হয়েছে যে আজকে আমাদের টপিকটা এমন যে প্রেমের প্রত্যাখ্যান, প্রেমে দেখা যাচ্ছে যে প্রেমের প্রত্যাখ্যানের দিক দিয়ে হচ্ছে ধরেন আমি হচ্ছে সচিন টেন্ডুলকারের মতো, এতবার এতবার প্রেমের প্রত্যাখ্যাত হয়েছে, এতবার প্রেমের প্রত্যাখ্যাত হয়েছে যে আমি ধরেন যদি সেঞ্চুরি হিসেবে তুলনা করেন তাহলে প্রেমের প্রত্যাখ্যানের দিক দিয়ে আমার দেখা যে 250-300 সেঞ্চুরি আছে। এখন যেহেতু আমি প্রেমের প্রত্যাখ্যানের দিক দিয়ে সচিন টেন্ডুলকার, যার ফলে আমার পক্ষে খুব ভালোভাবে বুঝিয়ে বলা সম্ভব না মানুষ প্রেমে কেন প্রত্যাখ্যান হয়, কারণ আমি ওই বৃত্তটার ভিতরেই বাস করি, বৃত্তটার বাইরে গিয়ে যে আমি বৃত্তটাকে দেখব সে দেখার অবকাশ কি আমি কখনো পাই। রাজীব, আপনার কি ধারণা যে প্রেমে কেবল আপনি একমাত্র ব্যর্থ হয়েছেন? আমি যে মহাকবির কথা বলছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও কিন্তু প্রেমে ব্যর্থ হয়েছিলেন। এই এই যে রানুর কথা বলছি আমি আপনাকে, রবীন্দ্রনাথের রানুর যে গল্পটা আমি আপনাকে বলছি, রানুর ব্যাপারটা কি হলো? রানুকে রবীন্দ্রনাথ খুব অল্প বয়স থেকেই, মানে রানু যখন খুবই বাচ্চা মেয়ে তখন থেকে রবীন্দ্রনাথ তার কেয়ার নেওয়া শুরু করলো, তাকে ভালোবাসা শুরু করলো এবং প্রবলভাবে তার প্রেমে পড়লেন রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথ রানুকে কেন্দ্র করে অনেক গান লিখলেন, অনেক কবিতা লিখলেন, এবং রানুর বাবা মাকে পর্যন্ত রবীন্দ্রনাথকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছিল। আচ্ছা, আমাদের কি কষ্ট করতে হয়? আমাদের শুধু একটা মেয়েকে পটাতে হয়, আর সেই সময় রবীন্দ্রনাথকে পটাতে হয়েছিল তিনজন মানুষকে, রানুকে, রানুর বাবাকে এবং রানুর মাকে, একসঙ্গে তিনটা মানুষকে তাকে পটাতে হয়েছিল। তা না হলে কোনো বাবা মা তো তার মেয়েটাকে রবীন্দ্রনাথের সেই শান্তিনিকেতনে গিয়ে রেখে আসবে না। রবীন্দ্রনাথ বারবার নানান উশিলায়, গরমের সময় রবীন্দ্রনাথ বলতেন যে এই গ্রীষ্মকালে শান্তিনিকেতনের প্রকৃতি অত্যন্ত মনোরম, আবার শীতের সময় রবীন্দ্রনাথ বলতেন যে গরমের সময়টা শান্তিনিকেতন ততটা মনোরম নহে, কিন্তু শীতকালে শান্তিনিকেতনের প্রকৃতি প্রকৃত রূপ খুলে যায়। এইভাবে সে রানুকে বারবার নিয়ে আসতেন, এবং রানু একবার শান্তিনিকেতনে ছিল, তখন রবীন্দ্রনাথ একটা নাটকের মহড়া দিচ্ছিলেন, একটা নাটক মঞ্চস্থ হচ্ছিল রবীন্দ্রনাথের লেখা। তো হঠাৎ করে রবীন্দ্রনাথের মনে হলো রানুকে ইমপ্রেস করা দরকার, এবং ইমপ্রেস করার জন্য সে রানুকে সেই নাটকের মধ্যে ঠেলে দিল। এবং রবীন্দ্রনাথ খুব তাড়াহুড়ো করে, চিন্তা করে দেখেন একটা লাইভ নাটক চলছে, এর মধ্যে রবীন্দ্রনাথ খুব তাড়াহুড়ো করে একটি গান লিখে ফেললেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এই গানটি লিখতে মানে এত তাড়াহুড়া করে লিখছিলেন যে এখানে গানের মধ্যে যুক্তির অংশটা খুবই কম, কারণ চাবি ভাঙলে তালা কোনোদিনও খোলা যাবে না, কিন্তু রবীন্দ্রনাথ আবেগের চোটে লিখে ফেলছেন, ভেঙে মর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এরপর রানুকে নিয়ে যখন চারিদিকে, যেহেতু কবিগুরু রানুকে কেন্দ্র করে প্রচুর কবিতা লিখছেন, গান লিখছেন, এবং সম্পর্কটা উনি অনেকটা অফিসিয়াল করার চেষ্টা করেছেন, নানান কাজের মধ্যে উনি রানুকে পাশে রাখতেন, নানান কর্মসূচির মধ্যে উনি রানুকে পাশে রাখতেন, নানান বেড়ানোর মধ্যে ঘোরাঘুরির মধ্যে উনি রানুকে পাশে রাখতেন, তারপরেও তো মানুষের মন, মানুষ তো সন্দেহ করবেই। রানুকে নিয়ে যখন প্রচুর কথা ওঠা শুরু করলো যে রানুর সাথে রবীন্দ্রনাথের সম্পর্কটা কি, তখন রবীন্দ্রনাথকে আরেকটা বড় দায়িত্ব কাঁধে দিতে হলো, সেটি কি? রানুর বিয়ে দেওয়া,
রানুর বিয়ের ব্যবস্থা করে দেওয়া। এটা কিন্তু রবীন্দ্রনাথকেই করতে হলো। আপনি চিন্তা করে দেখেন, আপনার প্রেমিকা তাকে আপনি বিয়ে দেবেন, আপনি নিজে বিয়ে করছেন না, তার জন্য একটা পাত্র দেখছেন। রবীন্দ্রনাথ নানান মানে সেই সময়কার খুব যারা প্রতিষ্ঠিত ব্যাচেলার ছেলে, এখনকার ভাষায় যাদেরকে এলিজেবল ব্যাচেলার বলা হয়, তাদের সাথে রবীন্দ্রনাথ যোগাযোগ করে রানু যাতে একটা ভালো বিয়ে হয় সেই বিয়ের ব্যবস্থাটা রবীন্দ্রনাথ করলেন। বুঝে দেখেন, নিজের প্রেমিকাকে রবীন্দ্রনাথ পাত্রস্থ করলেন, সুপাত্রে অর্পণ করলেন। কিন্তু তা বলে তো রবীন্দ্রনাথের প্রেম মরে যায়নি, রবীন্দ্রনাথের রানুর প্রতি প্রেম ভালোবাসা, তাকে কাছে পাবার এক আকুলতা, দূরে থাকলে যে মনের ভেতর ব্যাকুলতা তৈরি হতো, সবই তো রবীন্দ্রনাথের ভেতর ছিল। রবীন্দ্রনাথের ভেতর তো সেই রসায়নটা কাজ করতো, সেই কেমিস্ট্রিটা কাজ করতো। তো রবীন্দ্রনাথ বিয়ের পর রানুকে চিঠি লিখতেন যে তুমি আসো, তোমার সঙ্গে কথা আছে। তো রানু এসেছিল শেষবারের মতো রবীন্দ্রনাথের কাছে, এবং রানু এসেছিল, তখন রানুর স্বামী ছিল, সন্তান ছিল, এবং রবীন্দ্রনাথের কাছে এসে রানু বলেছিল যে হ্যাঁ মানে কি বলতে চান বলেন। তখন রবীন্দ্রনাথ খুব গম্ভীর হয়ে গেছিল, কারণ রবীন্দ্রনাথ রানুকে এইভাবে চায়নি। রবীন্দ্রনাথ তার নিজের কক্ষ যেখানে তিনি থাকতেন শান্তিনিকেতনে, সেই কক্ষটিতে রানু দেবীকে তিনি একা ডেকেছিলেন। রানু কিন্তু একা যায়নি, রানু তার স্বামীকে নিয়ে সন্তানকে নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গিয়েছিল। তখন রবীন্দ্রনাথ বলেছিলেন ভিড়ের মধ্যে কি কথা হয়, ভিড়ের মধ্যে তো কথা হয় না। রানু ইঙ্গিতটি বুঝতে পেরেছিল এবং রানু তার স্বামী সন্তান নিয়ে রবীন্দ্রনাথের রুম থেকে চলে গিয়েছিল। এই এটাও তো এক ধরনের প্রত্যাখ্যান। রবীন্দ্রনাথ হয়তো দিনের পর দিন স্বপ্ন দেখেছিলেন যে এই রাত্রেবেলা রানু তার কাছে আসবে, তার কপাল হয়তো হাত রাখবে, সে রানুর হাতটা হয়তো তিনি ধরবেন। কোনো কিছুই হলো না, রানু এমন একটা পরিস্থিতি তৈরি করে এলো রবীন্দ্রনাথের পক্ষে সেটা শোভন ছিল না, সম্ভবও ছিল না রানুর হাতটি ধরা। কিন্তু এই কষ্টটি রবীন্দ্রনাথ কিন্তু সেই কষ্টে পড়ে রবীন্দ্রনাথ গাঁজাও খান নাই, ইয়াবাও খান নাই, মদও খান নাই, কোনো কিছুই করেন নাই, রবীন্দ্রনাথ গান লিখেছেন। রবীন্দ্রনাথ সেই কষ্টটাকে কোনো সৃষ্টিশীল কাজে ব্যয় করেছেন। এবং একজন কবি কিভাবে সৃষ্টিশীল কাজে ব্যয়, তিনি কবিতা লিখেছেন, তিনি অনেক কিছু লিখেছেন। হয়তো আমি জানি না, এই যে যেমন আপনি রবীন্দ্রনাথের কোনো গান যদি শোনেন, তাহলে মনে কি দিদা রেখে গেলে চলে, যেতে যেতে দুয়ারও হতে, কি ভেবে ফেরালে মুখোখানি। আপনার প্রিয় মানুষ যখন আপনার কাছে আসে এবং সেই প্রিয় মানুষটা যখন চলে যায়, তাকে চলে যেতে হয়, যেমন আপনি আপনি রবীন্দ্রনাথের একই ক্রাইসিসের মধ্যে আছেন, আপনার স্ত্রী আছে, আপনার বাচ্চা আছে, এবং আপনার জীবনে অনেক রানুও আছে, এবং আপনি সেই রানুদের হাত ধরতে পারেন, একসঙ্গে বারিস্তাতে বসে কফি খেতে পারেন, কিন্তু বেশি কিছু করতে পারেন না। ওই মেয়েটার বাসা থেকে ফোন আসে, আই তুমি কোথায়, ওই মেয়েটা বানিয়ে বলে আমি তো অফিসের কাজে, অফিসের একটা ট্রেনিং আটকে গেছি। তখন কি করে, মেয়েটা চলে যায়, আপনি রাস্তায় দাঁড়িয়ে দেখেন মেয়েটা চলে যাচ্ছে। যাওয়ার সময় কি করে,
হঠাৎ করে
সে পেছন ফিরে তাকায়,
পেছন ফিরে তাকায়,
আপনিও তার দিকে তাকান, দুজনের চোখে চোখ রাখা হয়। খুবই সূক্ষ্ম একটা অনুভূতি রাজীব, এই সূক্ষ্ম অনুভূতিটা কি, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। মেয়েটা যে যাচ্ছে তার প্রতিটা পায়ের স্টেপে দ্বিধা, তার প্রত্যেকটা নিঃশ্বাসে দ্বিধা, তার প্রত্যেকটা চলে যাওয়ার মধ্যে দ্বিধা, কিন্তু তবু তাকে চলে যেতে হচ্ছে, চলে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। এই সূক্ষ্ম অনুভূতিটি নিয়েও কিন্তু কবিগুরু গান লিখেছেন, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। গানটা আমরা একটু শুনে আসি, তারপর শুনবো এ সপ্তাহে মুরগি আমরা যাকে মানিয়েছি, কি অসাধারণ ছিল সেই মুরগি বানানো, কি অসাধারণ ছিল সেই মুরগি বানানো, এবং এ পর্যন্ত এ যাবৎকালের সেরা মুরগি বানানো সেটা ছিল, আমরা শুনবো সেই মুরগি বানানোর গল্প। তার আগে আমরা শুনে নেই মনে কি দ্বিধা রেখে গেলে চলে। কারণ বাজারের রাস্তা এবিসির সামনে রাজীব দাঁড়িয়ে আছে, মেয়েটা চলে যাচ্ছে, একটু পরে সেই আন্ডারপাসের পার হবে, রাজীব দাঁড়িয়ে আছে, হঠাৎ করে মেয়েটা পিছন থেকে তাকাল।
যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে 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 কথা রেখে গেলে চলে কি হেসে গেলে আঁখি কোণে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি তুমি আছো দুর্ভুবনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে উড়িছে বক পাতি বেদনা তারি সাথি আকাশে উড়িছে বক পাতি বেদনা তারি সাথি আকাশে উড়িছে বারে কত সুধা বারে চাই বিদায় কালে কি বল বারে কত সুধা বারে চাই বিদায় কালে কি বল সে কি রয়ে গেল গো শীত জুথির গন্ধ বেদনে মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে
কাজী কেউ যদি চলে যায় তাহলে রবীন্দ্রনাথের মতো এরকম একটা অসাধারণ গান লিখে ফেলুন তার চলে যাওয়া নিয়ে হাপিত্বেষ না করে তার চলে যাওয়া নিয়ে কষ্ট না পেয়ে তার চলে যাওয়া নিয়ে নেশাপাতি না করে এইরকম একটা অসাধারণ গান লিখে ফেলুন আর যদি একান্ত গান লিখতে না পারেন তাহলে কবিতা লেখেন যদি কবিতা লিখতে না পারেন তাহলে কাগজে নৌকার মতো একটা উপন্যাস লিখে ফেলেন আমি যাবো দুইটা প্রেমের উপন্যাস লিখছি দুইটা উপন্যাস লিখছি দুইটাই প্রেমের এবং দুইটাই প্রেমে ব্যর্থ হয়ে লিখছি আমি যদি প্রেমে ব্যর্থ না হতাম এই উপন্যাস দুটি লেখা হতো না বাংলা সাহিত্য একদম কানা হয়ে থাকে যেত আমার প্রেমে ব্যর্থ হওয়ার কারণে আমি দুটো উপন্যাস লিখতে পেরেছি যদি সেটাও না পারেন তাহলে একটা কাজ করেন সেটা হচ্ছে যে আপনি চারিদিকে তাকান যে রাস্তাটা ফাঁকা মনে হয় সেই রাস্তা ধরে খুব জোরসে দৌড় মারেন যদি আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি না থাকে তাহলে দৌড় মারেন কারণ প্রতিটা প্রেমে ব্যর্থ হওয়ার পর মনের ভেতর যে যন্ত্রণাটা তৈরি হয় সেই যন্ত্রণা চায় সেই যন্ত্রণাটা কোথাও দিয়ে বেরোতে চায় সেটা যদি আপনার কোনো ক্রিয়েটিভ কাজের মধ্য দিয়ে বেরোতে না পারে সেটা যদি আপনার সুরের মধ্য দিয়ে বেরোতে না পারে সেটা যদি আপনার গানের মধ্য দিয়ে বেরোতে না পারে সেটা যদি আপনার ফানের মধ্যে দিয়ে বেরোতে না পারে সেটা যদি আপনার কাগজের নৌকা হয়ে বেরোতে না পারে সেটা যদি একদিন জলশ্রী হয়ে না বেরোতে পারে সেটা যদি আমাদের শহরে বাঘ এসেছিল কিংবা অভিরূপে অভিযান হয়ে না বেরোতে পারে তাহলে কি করবে যদি আপনার মধ্যে কোনো প্রতিভা না থাকে তাহলে আপনি ঝেড়ে যে দুচোখ যেদিকে যায় সেদিককে ঝেড়ে দৌড় দেন দৌড় দিলে কি হবে আপনার শরীর প্রচন্ড ক্লান্ত হবে এবং আপনার মনের যে কষ্ট সেটা বেরিয়ে যাবে এবং এই কষ্ট নিয়ে দয়া করে আত্মহত্যা দয়া করে দাড়ি বড় রাখা এবং একটা ব্যর্থ প্রেমিক ভাব নিয়ে ঘুরে বেড়ানো এগুলি করবেন না এবং রাজীবের মতো সরতে এসে মনমরা হয়ে বসে থাকবেন না শুনে নিন এ সপ্তাহের কুইজ এ সপ্তাহের কুইজটা হচ্ছে ওই মানে এখানে আসিবেন্দ্র ছবির নাম ব্যবহার করা হয়েছে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের কথাও এখানে বলতে পারতাম আসলে তাকেই মিন করেছি যে কবিগুরু রবীন্দ্রনাথ রানু দেবীকে বললেন আই লাভ ইউ বিয়ের পর তখন রানুর অলরেডি দুইটা বাচ্চা একটা স্বামী লালু বলল, নো গেট লস্ট রবি। তখন রবীন্দ্রনাথের মনে তার হৃদয় ভেঙে গিয়েছিল। কিভাবে ভেঙেছিল, ভেঙা ভাঙার সময় আওয়াজটা কিরকম হয়েছিল, শুনুন এ সপ্তাহের কুইজ।
আপনি চিন্তা করবি, এক মেয়েকে গিয়ে বললো আই লাভ ইউ, প্রতিউত্তরে মেয়েটি তাকে বলল না। আর এই তো শুনে আফ্রিকান্টা জরুরির ভিতরে এক শব্দ হল। এখন আপনাদেরকে বলতে হবে শব্দটি কেমন ছিল। অপশন এ, অপশন বি, অপশন সি।
সঠিক উত্তর যেটাই হোক, হৃদয় ভাঙার আওয়াজটা আসলে কেমন হয়, এটা আপনাদের যেই উত্তরটাই মাথায় আসুক, এ বি অথবা সি, প্রথমে মোবাইলে যান, মেসেজ অপশনে ঢুকে পড়ুন, লিখুন এবিসি মেন্টোস, তারপর একটা স্পেস দিন, তারপর লিখুন এ বি অথবা সি, অথবা একসঙ্গে তিনটাও লিখতে পারেন এ বি সি, তারপর একটা স্পেস দিয়ে নিজের নামটি লিখুন এবং তারপর পাঠিয়ে দিন যে কোনো মোবাইল থেকে 221 এই নম্বরে। যত খুশি ততবার, যত বেশি মেসেজ পাঠাবেন বিজয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি 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 বেড়ে যাবে। এবং এইবার আমরা চলে আসি এ সপ্তাহের মুরগি অব দ্য ডেতে, মুরগি অব দ্য ডে না, মুরগি অব দ্য উইকে। আমরা এই সপ্তাহে মুরগি অব দ্য উইক একই আইডিয়ার ওপর বানিয়েছি, তবে এই মুরগিটা একটু অন্যরকম মুরগি ছিল এবং শুনুন তার মুরগি হবার গল্পটি, মুরগি অব দ্য উইক।
হ্যালো,
হ্যালো মিস বলছিলেন?
হ্যাঁ, কে বলছেন আপনি?
আমি হচ্ছি আরজে রফ বলছিলাম, এবিসি রেডিও থেকে।
আরজে
রফ,
সরি,
আরজে রফ।
আচ্ছা, আচ্ছা, এবিসি
রেডিও থেকে।
আচ্ছা, হ্যাঁ জি বলেন।
আমরা ইউনিভার্সিটি, আপনার প্রেসিডেন্স ইউনিভার্সিটি থেকে, আমরা আপনি বোধ হয় যে কোনো ক্যারিয়ার ফেয়ার অংশ নিয়েছিলেন, সেখান থেকে আপনার কন্ট্রাক্ট এবং আপনার সিভিটা আমাদের হাতে এসেছে। আপনি কেমন আছেন, আপনার কাছে কি 5 মিনিট সময় আছে কথা বলার? আচ্ছা, আপনি কি মিডিয়াতে কাজ করতে ইচ্ছুক?
মিডিয়াতে?
জি, লাইক ইউ এফএম রেডিও। আপনাদের তো ধারণা যে আপনারা সব অফিসে অফিসে গিয়ে সিভি বিলিয়ে বেড়ান, কিন্তু আমরা যারা চাকরি দেই আমরাও কিন্তু সিভি খুঁজে বের করি, ঠিক আছে, যেভাবে আপনার সিভিটা আমরা খুঁজে বের করেছি। আপনি যদি ধরেন কথার কথা, আপনি যদি এফএম রেডিওতে কাজ করেন তাহলে আপনি এফএম রেডিওর কোন সেকশনে কাজ করতে চান, এইচআর নাকি আরজে, কোনটা, নাকি আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ কোন জব, নাকি কোন কোন ইয়েতে কাজ করতে চান?
আরজে আসলে আগে কিছু প্রবলেম হয়, মানে আপনার অনেক খাটতে হয় মেবি, এটা যদি হয় বেঞ্চে হচ্ছে আপনার দিনে যদি আরজে ইয়েতে কাজ করি তাহলে আমার দিনে হলে ভালো হয়, রাতে আপনার পাবো না, আর
দিনের বেলায় আরজে দরকার। এবং যে জন্য আমি নিজে একজন আরজে হয়ে আপনাকে ফোন দিলাম, আপনার ভয়েসটা মোটামুটি ঠিক আছে, আমি বলবো না একদম আপ টু দি মার্ক আরজের মতো, বাট একটু প্র্যাকটিস করলে আপনার ভয়েসটা মানে একদম মানে কানেক্ট একটা জায়গায় চলে যাবে। কাজেই আপনার আগ্রহের জায়গাটি যদি জানতাম তাহলে আমি আরেকটু কথা বলতাম আপনার সঙ্গে। আচ্ছা, সেটি হচ্ছে যে আমাদের যদি সকালবেলায় আপনাকে কাজ করতে হয়, লাইক সকাল 9টা থেকে দুপুর 12টা শিফটে, আপনি কি কাজ করবেন? আচ্ছা, আমি আমরা আপনাকে ফোনে একটা ছোট্ট ইন্টারভিউ নিচ্ছি, ফোনে ছোট্ট একটা ইন্টারভিউ নিচ্ছি, আমরা 3টা প্রশ্ন করব এবং আপনি একটু আমাদেরকে কোঅপারেট করুন, ঠিক আছে? তাহলে আমাদেরকে আপনাকে অফিসে এসে ইন্টারভিউ দেওয়ার যে ঝামেলা ওটার মধ্যে আপনাকে যেতে হবে না। আচ্ছা, আমি দুটো শব্দ বলবো, আপনি এই শব্দটা দ্রুত বলার চেষ্টা করবেন। আপনি কি গাপ ফল চিনেন? গাপ, গাপ, গাপ,
গাপ,
গাপ, হ্যাঁ, গাপ ফল কি আপনি কখনো দেখেছেন গ্রামে? এটা পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, আপনি বলবেন যেটা সেটা হচ্ছে কাঁচা গাপ, পাকা গাপ, বলেন। হ্যাঁ, এটা খুব দ্রুত গতিতে আপনি বলবেন, আপনার জাস্ট ভয়েসটা আমরা ই করছি বা টেস্ট করছি, ঠিক আছে, আপনার উচ্চারণের সমস্যা গুলো।
পাকা গাপ, কাঁচা 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 গ হয়েছে নাকি
আরেকটু দ্রুত বলতে হবে, আরেকটু দ্রুত বলতে হবে,
আরো আরো দ্রুত,
আরেকটু দ্রুত বলতে হবে, কাঁচা ধাপ পাকা ধাপ,
কাঁচা ধাপ পাকা, কাঁচা ধাপ পাকা ধাপ, কাঁচা ধাপ পাকা ধাপ, কাঁচা ধাপ পাকা ধাপ, কাঁচা ধাপ পাকা ধাপ।
আপনার যেটা হয়ে যাচ্ছে সেটি হচ্ছে কাঁচা গাপ পাকা বাপ, আমরা যেটা চাচ্ছি কাঁচা গাপ পাকা গাপ বাপ না, কাঁচা গাপ পাকা বাপ। হ্যাঁ বলেন,
কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ,
দ্রুত 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 দ্রুত,
কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ।
আচ্ছা ঠিক আছে, আমাদের ফার্স্ট প্রশ্নটি, এবার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পাখি পাকা পেঁপে খায়,
পাখি পাকা পেঁপে খায়, এটা আসলে সেটা পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে, এটা আমি সেটা
একটু একটু প্র্যাকটিস করেন হয়ে যাবে, পাখি
পাখি
পাকা
পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়,
আপনি পারবেন, আপনি সবচেয়ে কাপ হচ্ছে কাঁচা গাপ পাকা গাপ, ওটা আপনি খুব ভালোভাবে পেরেছেন, এটাও পারবেন। বেশ ভালো হয়েছে, এবার সর্বশেষ, আপনি পানির সাথে যে চুন খায় এটা তো জানেন?
হ্যাঁ।
আচ্ছা, চুনের ওপর যে পানি দেওয়া থাকে এটা তো দেখেছেন, কেন পানি দেওয়া থাকে জানেন? চুলে যদি পানি দেওয়া হয় তাহলে চুনটা তাজা থাকে, হ্যাঁ চুনটা তাজা থাকে, একই ভাবে চুলে যদি তেল দেওয়া হয় তাহলে চুলটাও তাজা থাকে, ঠিক আছে। এখন আপনি যেটা বলবেন, জলে চুন তাজা, তেলে না সরি, জলে চুন তাজা, তেলে চুন তাজা, এটা একটু দ্রুত বলেন, জলে চুন তাজা, তেলে চুন তাজা,
চুন জলে চুন তাজা,
হ্যাঁ
আর তেলে
চুন তাজা, আপনাকে মানেটা বোঝার চেষ্টা করেন, জলে চুন তাজা থাকে, ঠিক আছে, জলে চুন তাজা, তেলে চুল তাজা, জি বলুন,
তেলে চুল তাজা না চুল তাজা,
চুল তাজা, চুল তাজা, তেলে তো চুলটা তাজা থাকে, আমরা চুল তেল দেই কেন, দেই তাজা রাখার জন্য দেই না, জি
আচ্ছা আচ্ছা ওকে, হ্যাঁ
জি
জলে চুল তাজা, তেলে চুল তাজা, এটা তো
আপনি সবচেয়ে যে দুটো টাপ ওটা খুব ভালোভাবে পেরেছেন, এটা আপনি অবশ্যই পারবেন। না আপনার হয়ে যাচ্ছে জলে চুন তাজা, তেলে চুন তাজা, আপনি বলবেন জলে চুল তাজা, তেলে চুল তাজা,
চুল তাজা, আচ্ছা জলে চুল তাজা, তেলে চুল তাজা, জলে চুল তাজা, তেলে চুল তাজা, জলে চুল তাজা, তেলে চুল তাজা, জলে চুল তাজা,
আপনি হয়ে গেছে চুল তাজা, চুল তাজা না, জলে চুল তাজা, দুটা আলাদা শব্দ, ঠিক আছে, চুল তাজা বলে তো বলে গেছেন, হ্যাঁ বলে জলে চুল তাজা, তেলে চুল তাজা,
হ্যাঁ জলে চুল তাজা, তেলে চুল তাজা,
হ্যাঁ না তেলে চুল তাজা, চুল তাজা না, তেলে চুল তাজা,
জলে চুল তাজা, তেলে চুল তাজা, জলে চুল তাজা, তেলে চুল তাজা, জলে চুল তাজা, তেলে চুল তাজা, জলে চুল তাজা, তেলে চুল তাজা, জলে চুল তাজা, তেলে চুল তাজা, জলে চুল তাজা, তেলে চুল তাজা,
অনেক সুন্দর হয়েছে শোভা, অনেক সুন্দর হয়েছে। এবার আমার সাথে বলেন আপনি, এবার আমার সাথে বলেন আমরা, আপনার চেষ্টা হয়েছে, এবার আপনার গলার স্কেলটা আমরা নির্ধারণ করবো, এই জন্য একটু বলেন আপনি কি টায়ার্ড, আপনি এক গ্লাস পানি খেয়ে নেন শোভা, এক গ্লাস পানি খেয়ে নেন, তারপর জাস্ট স্কেলটা হয়ে গেলে আপনি ইন্টারভিউ শেষ, তারপর আমাদের এইচ এস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনি কি পানি খেয়ে নেবেন?
আসলে ইন্টারভিউটা এখন সব খোঁজার না, আমি পাচ্ছি না আসলে,
আচ্ছা রাইট, অবশ্যই স্টপ করা যায়, আমাদের জাস্ট এক মিনিট সময় লাগবে, আমরা জাস্ট আপনি স্কেলটা নির্ধারণ করবো, তারপর আমাদের দিনটা বিশেষ। আপনি যদি বলেন আমাদের সময় কিন্তু খুব কম, আপনি জাস্ট আমাদের এক মিনিটই লাগবে, আপনি কি একবার দয়া করে সা বলবেন? যদি বলতে না চান কোনো সমস্যা নেই, আমরা আপনাকে জোর করবো না। আমাদের আমি আমরা জানি যে আমাদের পদ্ধতি গুলো খুব উইয়ার্ড, কারণ যারা গান শেখে না, যারা নাচে না, তারা আসলে জানে না যে আমাদের ইনার যে গ্রামার গুলো সেগুলো কতটা কঠিন। আমরা কথা বলি, আপনারা শুধু কথা বলাটাই দেখেন, কিন্তু কথা বলার পেছনে যে আমাদের দীর্ঘ লড়াই সংগ্রাম ইতিহাস এগুলো আপনারা দেখেন না, এই জন্য ওগুলাকে আপনাদের হাসির বিষয় মনে হয় যে এটা সিরিয়াস না, ফানি কোনো বিষয়। একবার শুধু
ওখান
থেকে আমরা পেয়েছি, ওখান থেকে আমরা সিভি ঠিক না বুঝে, আমরা হচ্ছে স্টুডেন্ট প্রোফাইল যেটা থাকে না, ওখানে আমাদের অ্যাক্সেস আছে, আমাদের প্রত্যেক ইউনিভার্সিটিতে আমাদের অ্যাক্সেস আছে স্টুডেন্ট প্রোফাইলে, ওইখান থেকে আমরা পেয়েছি।
আচ্ছা, আমার প্রোফাইল কে দিল আপনাকে?
আমরা ইউনিভার্সিটি থেকে পেয়েছি, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দিয়েছে। আপনি ইউনিভার্সিটিতে ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আপনার প্রোফাইল আমাদেরকে দিয়েছে কিনা। আপনি কি সাহ বলবেন? আমাদের কিন্তু সময় কম, আমাদের আরো ক্যান্ডিডেট আছে, তাদেরকে ফোন দিতে হবে। আপনি বলতে না চাইলে কোনো সমস্যা নেই।
আচ্ছা ওকে, আমি যেটা যদি কোনো ইয়ে থাকে আপনি সমস্যা না করতে, আমি তো বাকি কিছু আপনার অফিসে এসে বাকি কিছু কমপ্লিট করতে পারি।
কি 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 কমপ্লিট করতে পারেন?
মানে যদি কোনো সমস্যা না হয়, আবার যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে আমি তো আপনার অফিসে এসে করতে পারি।
আমি বুঝিনি আপনার কথা, আপনি কি আমাদের রিং ব্যাক করে তারপর কথা বলতে চান?
বুঝি,
আমাদের রিং ব্যাক করে তারপর কথা বলতে চান, মানে এই নাম্বারে রিং ব্যাক করে কথা বলতে চান? আপনার যে এখানে ইন্টারভিউ দিলেই হয়ে যাবে তা না, আপনার এখানে আপনি ভালো মার্কস পেয়েছেন, আপনি যে তিনটা প্রশ্ন ওটাতে আপনি আউট অফ 60 পেয়েছেন হচ্ছে 45, এটা একদম খারাপ স্কোর না। কাঁচা গা পাকা গা পাখি পাকা পেটে খায় চলে জলে তাজা, ওটাতে আপনি 60-এর মধ্যে 45 পেয়েছেন, ভেরি ব্যাড স্কোর, খুবই ভালো স্কোর, আমরা বলবো খুবই ভালো স্কোর, এবং আমরা জাস্ট স্কেলটা জানতে পারলে আপনার ইন্টারভিউতে ডাকাটা সহজ হতো। যাই হোক, আমি বুঝতে পারছি যে আপনি খুব বিরক্ত হচ্ছেন, ঠিক আছে, আপনাকে বিরক্ত করার জন্য আমরা দুঃখিত। আপনি কি একবার জাস্ট সারেটা একটু আমাদেরকে কমপ্লিট করে দেবেন কিনা, তাহলে আমাদের আর আপনাকে এত ভোগান্তিতে ফেলতে হয় না। যাকে মানে আমরা পরের অংশটুকু শোনালাম না, আমরা চেষ্টা করি যে মানুষকে আনন্দ দিতে এবং এটা কাউকে ছোট করার জন্য, কাউকে হেয় করার জন্য না। তবে যাকে আজকে আমরা ফোন দিয়েছিলাম লাস্টে, যিনি যাকে আমরা কল দিয়েছিলাম, যার সঙ্গে সারে গামাটা প্র্যাকটিস করা হলো, তিনি কিন্তু শেষমেশ আমাদেরকে উল্টা মুরগি বানিয়ে ছেড়ে দিয়েছেন এবং আমাদেরকে যথেষ্ট মুরগি বানিয়েছেন, এবং
আমরাই
পারি না, আমি আমি তো কাঁচা গাব পাকা গাব বলতে পারি না, আমার গাবের জায়গায় বাপ হয়ে যায়, ঠিক আছে? এবং পৃথিবীতে কোন পাকা গাব বলে পাকা বাপ কিংবা কাঁচা বাপ বলে কোনো কিছু নাই, এবং এটা খুবই মানে খুব ইঙ্গিত বহ এবং খুব খুবই টাফ। এবং যিনি লাস্ট কল করলেন তার উচ্চারণ মানে বলার ভঙ্গি, তার কথা বলা, তার কনফিডেন্স আমাদেরকে অসম্ভব মুগ্ধ করেছে। আমরা তাকে কোনোভাবেই মুরগি বলতে চাই না, কারণ তার সাহস, তার ধৈর্য, তার একাগ্রতা এবং তার নিষ্ঠা রবার্ট ব্রুসের মতো, এবং এটা এই যুগে বিরল। তার ঠিকানায় আপনার ঠিকানায় অচিরেই পৌঁছে যাবে মেন্টোস বাতি যাওয়ার শোর পক্ষ থেকে একটি গিফট প্যাক, এবং এর জন্য একটা জোরে হাততালি, এই মেটার জন্য জোরে একটা হাততালি, জোরে একটা হাততালি। এবং আমরা শুধুমাত্র আনন্দ করার জন্য করে থাকি, যাকে আমরা চলে যাই প্রেমে প্রত্যাখ্যাত হবার সেই ধারণায়, সেই আলোচনায়, যে আলোচনায় আমরা করছি আজকে রাজীব, যে কারণে আজকে ডাউন রয়েছেন, সেই ডাউন থাকা নিয়ে আলোচনা করছি। তবে তার আগে এ সপ্তাহের কুইজটা আমরা আবারও বাজাচ্ছি, শুনুন এ সপ্তাহের কুইজ। রাজীব কে ছেড়ে যখন এই মেয়েটা আজকে চলে গেল, তখন রাজীবের বুকের ভেতর হৃদয় ভাঙার শব্দটি কেমন ছিল, এটাই আমরা নানান ভাবে কুইজে বলার চেষ্টা করেছি। শুনুন এ সপ্তাহের কুইজ।
এক মেয়েকে গিয়ে বললো আই লাভ ইউ, প্রতিউত্তরে মেয়েটি তাকে বলল না। আর একটু শুনে আশি পেন্টাজ রবির ভিতরে একটা শব্দ হল। এখন আপনাদেরকে বলতে হবে শব্দটি কেমন ছিল। অপশন এ, অপশন বি, অপশন সি।
সঠিক উত্তরটি লিখে আপনার মোবাইলে যাবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখবেন, এ বি সি, যেটি সঠিক অপশন মনে হচ্ছে আপনার কাছে, সেটি লিখে সবার আগে এ বি সি মেন্টস লিখে অপশনটি লিখে আপনার নাম অবশ্যই লিখতে ভুলবেন না, পাঠিয়ে দিবেন 2221 এ নম্বরে। যারা আমাদের ফোন দিতে চান তারা আমাদের ফোন দিতে পারেন 8153539 এই নম্বরে। মোবাইল থেকে ফোন করার আগে অবশ্যই নম্বরটির আগে 02 বসিয়ে নেবেন, সেক্ষেত্রে নম্বরটি হবে 02815353539। আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আমরা আবার যোগ দিব আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানে আমি নাইন, মেন্টোস খাও বুদ্ধির বাতি জ্বালাও, শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আসিফ এন্টাচ রবি, এবং আসিফ এন্টাচ রবির সঙ্গে রয়েছে প্রেম বিশেষজ্ঞ একালের রবীন্দ্রনাথ ঠাকুর ডক্টর রাজীব হাসান MBBS HCPS অন পেনিওপ্যাথি। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্টাচ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, এবং আমাদের সঙ্গে ফোনে রয়েছেন সেই অসম্ভব আমরা কার সঙ্গে কথা বলবো এখন ফোনে? হ্যালো, হ্যাঁ আমরা ফোনে আগে শুনি, হ্যালো কে বলছিলেন? মুন্সিগঞ্জ থেকে, কি সুমিতা? মিতা, হ্যাঁ মিতা বলুন। আপনি একশোর মধ্যে কত দেবেন?
একশোর মধ্যে দিব আমি
কত? একশোর মধ্যে ষাট দিবেন, খুশি দেবেন একশোর মধ্যে সিক্সটি দেবেন? ম্যাডাম নাম্বারটা কি একটু বাড়ানো যায় না? আমি দেখে এতই খারাপ যে আপনি আমাকে একশোর মধ্যে সাইড দেবেন মাত্র?
না আমি আপনাকে যেভাবে কল্পনা করছিলাম সেরকম আপনি না।
মানে আপনি আমাকে কিরকম কল্পনা করেছিলেন?
আমি ভাবছিলাম যে আপনার মাথায় চুল একটু কম থাকবে, চোখ মানে একটু জাপানি টাইপের থাকবে।
কেন জাপানি?
কেমন গেল আপনি আপনার গলার আওয়াজের সাথে মানে এই আপনার চোখ মুখ সব বড় বড় সুন্দর, খালি খারাপ না। আপনি সেরকম না আরকি,
মানে আপনি যতটা খারাপ ভেবেছিলেন আমি দেখতে ততটা খারাপ নাই তো?
না না না, আপনি আমি যতটা সুন্দর ভাবছি আপনি ততটা সুন্দর, কিন্তু আমি যেরকম সুন্দর ভাবছিলাম সেরকম না, অন্য টাইপের।
আচ্ছা মিতা, আপনি
রাজীবের সঙ্গে কথা বললেন, আমার সঙ্গে আপনি কেন কথা বলছেন? আপনার কল্পনা চাইতে সুন্দর হচ্ছে রাজীব, রাজীব হাসানের ছবি আপনি ফেসবুকে দেখতে পাবেন, রাজীব হাসান লিখে সার্চ দিলে রাজীবের সাথে কথা বলুন, রাজীব মিতার সঙ্গে কথা বলুন, এটা মিতা ইজ নট মাই কাপ অফ টি, কথা বলুন। হ্যালো মিতা।
হ্যালো। খুবই দুঃখ পেলাম, সত্যি কথা বললে সবাই এমন করে,
সত্যি কথার ভাত এই দুনিয়ায় নাই। কি কারণ জানেন, এক দিন আগে আমাকে এক পত্রিকা থেকে আমাকে সাক্ষাৎকার নিল উঠতি লেখক হিসেবে, তো নানান রকম আলোচনা হলো, ধরেন কাল মার্ক্স, হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, রিয়েলিজম, সুররিয়েলিজম, তো হঠাৎ করে মানে খুবই জ্ঞানগম্ভীর আলোচনা চলছে, হঠাৎ করে প্রশ্ন করলো যে আপনি অবসরে কি করেন? আমি বললাম যে আমি অবসরে ফেসবুকে গিয়ে মেয়েদের সুন্দর সুন্দর ছবি দেখি। এই কথা বলার পর তারা রীতিমতো শক, এবং সঙ্গে সঙ্গে সেই বললো, আপনি কি সিরিয়াসলি বলছেন? না, অবশ্যই সিরিয়াসলি। আপনি বলছেন আপনি সিরিয়াসলি অবসরে ফেসবুকে গিয়ে সুন্দর সুন্দর মেয়ের ছবি দেখেন? আমি অবশ্যই দেখি, এটাই আমার অবসরের একমাত্র মানে বিনোদনের একমাত্র উপায়। তখন ওইখানেই ইন্টারভিউটা শেষ করা হলো, এবং আমি খুব আগ্রহ নিয়ে গত 6 মাস ধরে সেই পত্রিকা কিনছি যে একদিন না একদিন সেই পত্রিকা আমার সাক্ষাৎকার ছাপা হবে। দুর্ভাগ্যজনক ভাবে সেই পত্রিকা আমার সাক্ষাৎকার এখনো ছাপা হচ্ছে না। আমি যদি মিথ্যা কথা বলতাম তাহলে নিশ্চয়ই খুব, আমি যদি বলতাম যে আমি অবসরে কাল মার্ক্স নিয়ে গবেষণা করি, আমি অবসরে বাংলা সাহিত্যের ক্লাসিক উপন্যাসগুলো, হ্যালো কথা বলতে গিয়ে হঠাৎ করলাম, হ্যাঁ এটাই এটাই হওয়ার কথা, এটাই হওয়ার কথা। আপনার কাল মার্ক্স, আপনার উচ্চ মালগীয় আলোচনা আজকে কেন জানি রাজীব খুব বেশি জমছে না, ইটস নট ইয়ার ডে। ঠিক আছে, এটা হয় মাঝে মাঝে, আমাদের হয় না যে মানে দিনটা আমার আজকে ভালো গেল না, আজকে আপনার দিনটা ভালো যাচ্ছে না, আপনি আমার গল্প শুনেন। আজকে সকালবেলা আমার খুব ভয়াবহভাবে ঘুম ভাঙছে, সকালবেলা আমি ঘুমাচ্ছি এবং মোবাইলে রিং আসলে হচ্ছে আপনার মোবাইলে যদি রিং আসে তাহলে রিং এর শব্দে আপনার ঘুম ভাঙবে, কিন্তু আপনি কি কখনো শুনেছেন মেসেজের শব্দে আপনার ঘুম ভাঙে? না, কখনো শুনেন? আজকে আমার মেসেজের শব্দে ঘুম ভেঙেছে, একের পর এক মেসেজ আসছে, একের পর এক মেসেজ আসছে, এবং মেসেজের অত্যাচারে আমি ঘুম ভেঙেছে, এবং মেসেজ খুলে দেখি যে এটা আমার এক বান্ধবী পাঠিয়েছে, এবং একটা লাইন সে বারবার লিখছে, তুমি কেন নিচে নামো নাই, তুমি কেন নিচে নামলে না, 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 কেন নামলো না, কেন নামলো না, কেন? আমি পুরো মানে আমি যে মানে একে তো ঘুম থেকে উঠছি, মাথা পুরোপুরি কাজ করছে না, মাথা একদমই কাজ করছে না, তাতে আমি মানে কোথা থেকে নিচে নামবো? আমি ভাবি আমার সে বান্ধবী কি মানে বাসার নিচে দাঁড়ায় দিচ্ছে, আমি বাসা থেকে নিচে নামি নাই, বাসার নিচে দাঁড়াই থেকে কি আমাকে ফোন দিচ্ছে, আমি নিচে নামি নাই, আমি কল লিস্ট চেক করে দেখলাম না কোনো ফোন নাই, এবং সে এত দূরে থাকে, এত দূরে থাকে যে তার পক্ষে এই ঢাকায় আমার বাসার সামনে আসা কোনোভাবেই সম্ভব না। কিন্তু পাঠাই, কেন তুমি নিচে নামো, আমাকে উত্তর দাও, কেন তুমি নিচে নামো নাই, তুমি কি খুব বড় হয়ে গেছো, তোমার কি খুব দাম বেড়ে গেছে, তোমার কি অহংকার খুব বেশি হয়েছে, তুমি কি রেডিও শো করে খুব বিখ্যাত হয়ে গেছো, তুমি কেন নিচে নামো নাই, কেন নিচে নামো নাই? আমি পুরো কাহিনীটা বুঝতে পারছি না। আমি তো এক পর্যায়ে বললাম যে একটু দাঁড়াও, আমি পুরো ব্যাপারটা বুঝে নিই। তারপর আমি স্ক্রল করে করে আগের মেসেজগুলোতে গেলাম, আমি গিয়ে খুব ভয়াবহ একটা ঘটনা, সেটা হচ্ছে রাত্রে স্বপ্ন দেখছে সে আর আমি একটা বনে বেড়াতে গেছি, গভীর জঙ্গল, সেই জঙ্গলের মাঝখানে একটা বাগান বাড়ি, বাংলো টাইপের কাঠের বাড়ি, সেই বাড়ির দোতলায় আমরা দোতলার বারান্দায় বসে আমরা সারা রাত জ্যোৎস্না দেখেছি, হ্যাঁ, জোনাকি পোকা দেখেছি, আকাশের তারা গুনেছি, তারপর আমরা বারান্দায় ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে, সকালবেলায় তার ঘুম ভেঙেছে আমার আগে, ঘুম ভাঙার পর সে নিচে নেমে এসেছে, এবং এই সেই বনের মধ্যে একটা নদী আছে, সে নদীতে আমাকে নিয়ে যাওয়ার জন্য সে নিচ থেকে ডাকছে আমাকে, এই রবি তুমি নিচে নামো, এই রবি তুমি নিচে নামো, আমি নাকি নিচে নামি না। এটা হচ্ছে তার স্বপ্নে দেখেছে,
বাস্তবে না,
বাস্তবে না। এই জন্য সে আমাকে সকাল থেকে যে ভয়াবহ প্যানার ওপর রেখেছে, মানে এটা কল্পনার বাইরে, কল্পনারও বাইরে, বাইরের কল্পনা, মানে এটা যে কারো দুঃখের বিষয় হতে পারে, এটা যে কারো কষ্টের বিষয় হতে পারে, এটা যে কারো শোকের বিষয় হতে পারে, এবং আমি তখন কি করবো? কারণ মানুষের বাস্তব ঘটনার উপর আমাদের যেমন হাত নাই, স্বপ্নের উপর স্বপ্নের উপর তারও হাত নাই। আমি যদি মানে সত্যি যদি এই ঘটনা ঘটতো যে আমি আসলেই ছিলাম এবং তার ডাকে আমার ঘুম ভাঙে নাই, তাহলে না হয় আমি সেই দোষটা নিজের কাঁধে নিতে পারতাম, ঠিক আছে আমার আসলে তার ডাকে ঘুম ভাঙা উচিত ছিল কিন্তু ঘুম ভাঙে নাই, কিন্তু সে দেখছে ব্যাপারটা, পুরো ব্যাপারটা স্বপ্নে, এবং স্বপ্নে সে আমাকে ডাকাডাকি করছে, আমি কিভাবে, আমিও তখন ঘুমাচ্ছি, আমি কিভাবে তার স্বপ্নে ডাকাডাকি শুনব? তো তারপর আমি বললাম যে ঠিক আছে, আমার উচিত হয় নাই তোমার ডাকে সারা না দিয়ে ঘুমানো, আমার ভুল হয়েছে, আমি মাপ চাই, এবং তার কাছে মাপ চেয়ে আমি একটা গান বাজাচ্ছি তার জন্য, এই গানটা 2 মিনিটের একটা গান, অসম্ভব প্রিয় গান, এবং এই গানটার সাথে, এই স্বপ্নে দেখার সাথে, এবং এই দূরত্বের সাথে, এবং এই বন্ধুত্বের সাথে, এবং এই ভালোবাসার সাথে, এবং এই বেদনার সাথে, এবং এই হাহাকারের সাথে, এবং এই কষ্টের সাথে, এবং এই নীল বেদনার সাথে, এই চরম দুঃখের সময়ে, এই নিঝুম রাতে, এই নিশুতি অধিবেশনে এই গানটা খুব বেশি যায়। গানটা শুধু তোমার জন্য, অনলি ফর ইউ।
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগরের তেরো নদী পারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগরের তেরো নদী পারে, ময়ূর পঙ্খি ভিড়িয়ে দিয়েছে তার দেখে গেলেন তারে সাত সাগরের পারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সে রূপ কথারি দে আগুন যেথা হয় না প্রভু সে রূপ কথারি দে আগুন যেথা হয় না প্রভু সে তারার ফুল পাপড়ি ধরায় দেখায় পথের ধারে দেখে এলেন তারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগরের তেরো নদী পারে, ময়ূর পঙ্খি ভিড়িয়ে দিয়েছে তা দেখে এলেন তারে সাত সাগরের পারে। রূপ কথারি দেশে যে রং আমি কুড়িয়ে পেলেন প্রাণে, যে রং আমি কুড়িয়ে পেলেন প্রাণে সুর হয়ে তাই ধরে আমার গানে, তাই খুশির সীমানাই বাতাসে তার মধুর তোমা পাই, তাই খুশির সীমানাই বুঝি বাতাসে তার মধুর তোমা পাই, জানি না আজ হৃদয় কোথায় মারাই বারে বারে সাত সাগরের পারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগরের তেরো নদী পারে, ময়ূর পঙ্খি ভিড়িয়ে দিয়েছে তা দেখে গেলেন তারে সাত সাগরের পারে।
আমরা যখন গানটা বাজাচ্ছি তখন সেই স্বপ্নে দেখা রাজকন্যা আমাকে মেসেজ পাঠিয়েছে যে না আমি বনের মধ্যে আমি নদী দেখি না, আমি ম্যাকডোনাল্ডস দেখছিলাম। বুঝলেন স্বপ্নের কি ভয়াবহ অবস্থা, বললাম স্বপ্ন দেখতে কিন্তু আসলে কোনো মানে লাগে না। ম্যাকডোনাল্ডস ঢাকাতেই নেই, কারণ ম্যাকডোনাল্ডস নাকি তাদের মানে তারা বাংলাদেশে ম্যাকডোনাল্ডস তাদের কোনো ব্র্যাঞ্চ ওপেন করেনি, এই কারণে যে বাংলাদেশ নাকি এই মানটা ধরে রাখতে পারবে না, তাদের ব্র্যান্ডের ক্ষতি হবে। সেখানে একটা বনের মধ্যে হ্যাঁ সে নাকি ম্যাকডোনাল্ডস আমাকে নিয়ে যেতে চাইছিল, যাই হোক আমার ম্যাকডোনাল্ডস হোক নদী হোক আমার সেখানে না যাওয়া অন্যায় হয়েছে, এই পাপের কোনো ই হয় না, মানে এই পাপের কোনো পূরণ হয় না, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না, তবুও ক্ষমা করে দিও যে আমি তোমার স্বপ্নে সেই বনের মধ্যে থেকে তোমাকে নিয়ে বনের মধ্যে একটা ম্যাকডোনাল্ডস আমি যেতে পারি নাই, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি, তবে বিরতিতে যাবার আগে তোমার যে মনে কষ্ট হয়েছিল, তুমি আমাকে বারবার ডেকেছিলে এবং আমি ওপর থেকে নিচে নামিনি, সেই কষ্টের সময় তোমার হৃদয় কিভাবে ভেঙেছিল সেই আওয়াজটি প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনাকে আপনারা কি জানেন সেই আওয়াজটি কেমন ছিল, শুনুন এই সপ্তাহের কুইজ।
আপনি চিন্তা জরুরি এক মেয়েকে গিয়ে বললো আই লাভ ইউ, প্রতিউত্তরে মেয়েটি তাকে বললো না, আর একটু শুনে আফ্রিকান্তা জবির ভিতরে একটা শব্দ হলো, এখন আপনাদেরকে বলতে হবে শব্দটি কেমন ছিল, অপশন এ, অপশন বি, অপশন সি।
সব সার্বিক উত্তর এ বি অথবা সি যেটাই হোক না কেন, তোমরা এ বি সি মেন্টস লিখো, একটা স্পেস দাও, তারপরে এ বি অথবা সি লিখো, একটা স্পেস দিয়ে তোমার নামটি লিখো এবং তারপর পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 221 এই নম্বরে। ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ ভেন্টাজ রবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। মেন্টস খাও, বুদ্ধির বাতি জ্বালাও,
মেন্টস বাতি জ্বালাও।
তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও, এবং এখন আমাদের সময় হয়েছে তোমাদের সঙ্গে ফোনে কথা বলার। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 8153539। তোমরা ফোন দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারো, তোমরা ফোন দিয়ে যেসব মেয়েরা রাজীবের সঙ্গে কথা বলতে চাও তারা রাজীবের সঙ্গে কথা বলতে পারো, যেসব ছেলেরা রাজীবের সঙ্গে কথা বলতে চাও না তারা আমার সঙ্গে কথা বলতে পারো। আর এরকম অনেক সুযোগ রয়েছে। রাজীব, আপনি আপনি আজকে এত বেশি কষ্ট কেন পেলেন বলেন তো?
না, আমার আসলেই আজকে খুবই বাজে দিন যাচ্ছে, ব্যাড ডে অ্যাট দ্য অফিস সত্যিকার অর্থে। আমি
আসলেই কেন কেন কেন
এটা একটা কারণ হতে পারে যে খুব আমাদের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী যাচ্ছে, প্রতিষ্ঠাবার্ষিকী এত লেখা মানে এত প্ল্যান পরিকল্পনার মধ্যে এত মিটিং এর মধ্যে থাকতে হচ্ছে যে সব মিলাই হয়তো একটা টায়ার্ডনেস কাজ করছে হয়তো আমার মধ্যে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই শোর জন্য যে প্রিপারেশন নেওয়ার জন্য যে যথেষ্ট সময় দেওয়া উচিত সে সময়টা আজকে দেওয়া হয়নি। এবং সবচেয়ে বড় কথা, আমার মাথায় এখন একটা লেখা ঘুরছে যে এই লেখাটা আমাকে আজকের মধ্যে যে কোনো অবস্থায় লিখতে হবে, না হলে কালকে ডেডলাইন পার হয়ে যাবে। সেই সব মিলে আর কি আজকে খুবই বাজে অবস্থা।
আপনার এই কথাটা বলতে গিয়ে একবারও লজ্জা করলো না রাজীব, এই যে আপনি বললেন যে আজকে আমার শোর কোনো প্রিপারেশন নেওয়া হয়নি। একটা দিন রাজীব দেখাতে পারবেন যেদিন আমরা শোকে কেন্দ্র করে একটু প্রিপারেশন নিয়েছি, দুপাটা পড়েছি, দশ মিনিট নিজের একান্ত আলাপ করেছি, এরকম কোন রেকর্ড কি আজ অব্দি আছে আমার আপনার?
সেটা অবশ্য ঠিকই বলেছেন। প্রিপারেশন নেওয়ার কথা বললে হয়তো অনেকে ভাবতে পারে যে ব্যাপক আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নেই, যে প্রস্তুতি নেওয়াটা আমাদের আসলে কোনো কালই হয় না। কিন্তু তারপরও আজকে সব মিলিয়ে কেন জানি হচ্ছে না আসলে, মানে সব মিলিয়ে মনে হচ্ছে যে বসে বসে শুনি আজকে, আপনার কথাই শুনি, আমার কথাই শুনেন।
আচ্ছা রাজীব, আজকে যে আপনার চোখে পানি কেন? রাজীব,
চোখে পানি না আসলে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে।
আচ্ছা, আমি একটা ঘুম চালানোর ব্যবস্থা করতেছি। আজকে একটা মেয়েকে আপনি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে বলেছিলেন, কেন?
কারণ হচ্ছে সে আমাকে বলেছে আমি আপনাকে অনেকদিন দেখি না এবং আপনাকে বেশিক্ষণ না দেখলে আমার ভালো লাগে না। তখন আমি বললাম যে একটা খুব একই অবস্থা আমারও, তোমাকেও বেশিক্ষণ না দেখলে আমার ভালো লাগে না, এবং চোখ বন্ধ করলে তো অবশ্যই তোমাকেই দেখি, সবসময় তোমাকেই দেখি, আমার মনের হৃদয়ের ক্যামেরায় তো তোমারই ছবি তোলা, কিন্তু তারপরও চোখের সামনেও তোমাকে দেখতে চাই, মনের চোখের মনের ভেতরেও তোমাকে দেখতে চাই, চোখের বাইরেও তোমাকে দেখতে চাই। তো তুমি এক কাজ করো, আজকে আসার সময় তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে এসো, আর আমিও আমার একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবো, আমরা তুমি আমার ছবি তুমি নেবে, তোমার ছবি আমি নেবো।
রাজীব, একবার আমি ঘটনাটা দেখলাম, মেয়েটা কিন্তু সত্যি সত্যি তার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে এসেছিল।
হ্যাঁ, আমি ছবি আনতে পারিনি, কারণ হচ্ছে
আমি রাজীব, এই জায়গাতে আমার হচ্ছে প্রশ্ন, আপনি যখন কোনো মেয়েকে আপনি এই একই কথা অসংখ্য মেয়েকে অজস্র মেয়েকে বলছেন,
অজস্র মেয়েকে
যাই হোক আমি ধরি এই মেয়েকেই বলছেন, এবং হালকা ভাবে এটা বলছেন, ঠিক আছে, খুব সচেতন ভাবে বলেন নাই, একদমই মিন করে বলেন নাই, মন থেকে তো বলেন নাই, তারপর দেখেন এত দূর থেকে একটা মেয়ে ছুটে আসছে এক কপি কালার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে। রাজীব, আপনি কি বোঝেন আপনি কতখানি ইনফ্লুয়েন্সিয়াল? রাজীব, আপনি কি বোঝেন যে আমি পৃথিবীর কাউকে ঈর্ষা করি না, শুধুমাত্র আপনাকে ঈর্ষা করি?
আমার কি খুশি হওয়া উচিত কিনা বুঝতে পারতেছে না।
আমি রাজীব সম্পর্কে একটা গল্প বলতে চাই, সেটি হচ্ছে রাজীবের এক বান্ধবী, সে থাকে নিউ ইয়র্কে, ধরা যাক সে মেয়েটার নাম হচ্ছে মিতু, মেয়েটা বিবাহিত। রাজীব সেই মেয়েটাকে ফেসবুকে লিখছে, এটা কোনো এক শনিবারের ঘটনা, যে আমি তোমার শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির দেয়ালে লিখে এসেছি এন প্লাস আর। তো মেয়েটা অবাক হয়ে জানতে চাইলো এন প্লাস আর মানে কি। তো রাজীব বলল এম এ মিতু আর আর এ রাজীব, এন প্লাস আর মানে হচ্ছে মিতু যোগ রাজীব। যে মেয়েটাকে সে লিখছে এই কথা, সেই মেয়েটা থাকে নিউ ইয়র্কে এবং শনিবারের ঘটনা, তার ঠিক পরের শনিবার সেই মেয়েটা নিউ ইয়র্ক থেকে উড়ে ঢাকায় চলে এসেছে এবং রাজীবকে ফোন দিয়েছে। ফোন দিয়ে রাজীবকে বলেছে আমি আমার শ্বশুর বাড়ির দেয়ালের সামনে দাঁড়িয়ে আছি, দেয়ালের কোথাও এম প্লাস আর লেখা নেই, কোথাও লেখা নেই। তুমি রাজীব এত পাগল না যে তুমি আমার শ্বশুর বাড়ির দেয়ালে গিয়ে এম প্লাস আর লিখবে? কিন্তু রাজীব আমি তোমার জন্য এতখানি পাগল যে আমি নিউইয়র্ক থেকে ছুটে ঢাকায় এসেছি সেটা দেখার জন্য।
না আমি
রাজীব কেউ নিউইয়র্ক থেকে ছুটে আসে এন প্লাস আর দেখার জন্য, কেউ তার ছোট্ট ভ্যানিটি ব্যাগে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসে গুলশান থেকে। রাজীব আপনি কি জানেন কি তীব্র ভাবে আপনাকে ঈর্ষা করি?
না আমি এম প্লাস আর লিখেছিলাম,
আপনি মারা গেলে বাংলাদেশে অনেক মানুষ কষ্ট পাবে,
অনেক মানুষ খুশিও হবে,
কেউ খুশি হবে না রাজীব, অনেক অনেক মানুষ কষ্ট পাবে। আমার ধারণা প্রায় ডজন খানেক নিয়ে আত্মহত্যা করবে,
ঠিক আছে,
প্রচুর মানুষ কাটবে, সবাই আপনাকে মিস করবে, আপনি স্ট্যাটাস গুলো মিস করবে, আপনার আপনি যে রিয়েল লাইফে যে ফান গুলো করেন সেগুলো মিস করবে। শুধু একজন খুশি হবে, খুশিতে মিলাদ দেবে, সে হচ্ছে আমি রাজীব।
আমি এম প্লাস আর লিখেছিলাম, ইনফ্যাক্ট একদমই লিখিনি, কথাটা সত্য না, এটা অর্ধসত্য। আমি এম প্লাস আর লিখেছিলাম কিন্তু সেটা ধরা যায় তার নাম মিতু, এটা গল্পের চরিত্র সবই কাল্পনিক, ঘটনা এবং যাবতীয় সবকিছুই কাল্পনিক,
মানে আমাদের শোটাও কাল্পনিক। যারা ভাবেন যে আমাদের শো হচ্ছে, এই শো কিন্তু আসলে হচ্ছে না, এটা হচ্ছে এক ধরনের অডিও হেলুসিনেশন। আপনারা শুনছেন যে এরকম মেন্টাল বাতি জ্বালাও দামে একটা শো হচ্ছে। এই শোর প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনা, প্রতিটি কার্যে, প্রতিটি সাউন্ড, এমনকি 89.2 এই ফ্রিকোয়েন্সিটা পর্যন্ত কাল্পনিক। প্লিজ এটাকে সিরিয়াসলি দেবেন না। হ্যাঁ রাজীব বলেন।
আমি লিখেছিলাম এবং সেটা মিতুর শ্বশুর বাড়ি ছিল না, দুর্ভাগ্যজনক ভাবে সেটা আমাদের আরো অনেকেরই শ্বশুর বাড়ি ছিল, সেটা হচ্ছে মোহাম্মদপুর থানা। আমি বুঝতে পারিনি, অন্ধকার ছিল তো, অন্ধকারের মধ্যে আমি এম প্লাস আর লিখতেছি, খুব চমৎকার সুন্দর করে ঘষে 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 লিখতেছি। হঠাৎ করে দেখলাম যে একটা টহল গাড়ি এসব থামলো, কি করতেছে? আমি এম প্লাস আর লিখতেছি, এম প্লাস আর কেন লিখতেছি? আমি খুলেই বললাম যে এরকম একদিন আমি কথা দিছি যে তার শ্বশুর বাড়ির তেয়ালে আমি এম প্লাস আর লিখবো, এই কারণে আমি এম প্লাস আর ইটের টুকরো দিয়ে এম প্লাস আর লিখতেছি। তো বলে যে হ্যাঁ খুব খুব ভালো জায়গায় আসছেন, এটা শ্বশুর বাড়ি, তবে এটা আপনার যেই লোকের কথা বললেন সেই লোকের শ্বশুর বাড়ি,
সেই মেয়ের শ্বশুর বাড়ি,
হ্যাঁ সেই মেয়ের শ্বশুর বাড়ি না, এটা পৃথিবীর তাবৎ দুষ্কৃতিকারীর শ্বশুর বাড়ি, এবং আমাদের চোখে আপনি একজন দুষ্কৃতিকারী। আপনি থানার দেয়ালে এত বড় সাহস, আপনি থানার দেয়ালে এম প্লাস আর লিখতেছেন, এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাকে সেই রাতটা মোহাম্মদপুর থানাতেই কাটাতে হবে, শ্বশুরালয়ে থাকতে হয়েছে।
আপনাকে মোহাম্মদপুর থানাতে রাজীব কাটাতে হয়েছে, ঠিক আছে, এটা মানলাম, মানলাম আপনার কোনো গাড়ি নাই, ব্যাংকে অগাধ টাকা নাই, কিন্তু রাজীব এই যে এত মেয়ে আপনাকে পছন্দ করে, আপনি চিন্তা করে দেখেন পৃথিবীতে এমন অনেক স্বামী আছে, ঠিক আছে, তারা বউয়ের ভালোবাসা পায় না, অনেক হতভাগ্য প্রেমিক আছে তারা তাদের গার্লফ্রেন্ডের মুখ থেকে একটা হাসি শোনে না, এমন হতভাগা প্রেমিক আছে যে ইয়ে থেকে হলান্ড থেকে উড়ে ঢাকায় এসে খাবি খাচ্ছে, তার গার্লফ্রেন্ড তার সঙ্গে দেখা না করে আপনার সঙ্গে ইয়ে কি বলে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে দেখা করতে চলে আসতেছে, নিজেকে কি মনে হয় রাজীব তখন? নিজেকে কি এই পৃথিবীর বাদশাহ মনে হয় না তখন আপনার?
না বাদশাহ মনে মানে সত্যি কথা বলতে যে প্রচুর ফাজলামো করি, প্রচুর ফাজলামো করি, এবং যখন সত্যিকার অর্থে যে ফাজলামোটাকে অনেকেই যখন সিরিয়াসলি ধরে নিয়ে আসে এবং তখন এক ধরনের অপরাধ বোধে ভুগি, এবং সত্যিকার অর্থে আজকে আমি খুবই লজ্জিত এবং অনুতপ্ত, আমি সত্যি আমার একটা পাসপোর্ট সাইজের ছবি আনা উচিত ছিল। তো আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার জন্য নেক্সট বার যখন তোমার সঙ্গে আমার দেখা হবে, আমি একটা লাইফ সাইজ পোস্টার সাইজ আমি তোমার জন্য একটা ছবি নিয়ে আসবো, এবং আশা করি তুমিও তোমার একটা পোস্টার সাইজ ছবি নিয়ে আসবে, এবং সেই ছবিটা
রাজীব আবারও কেন কথা পেঁচাচ্ছেন? আপনি আপনি জীবনে লাইফ সাইজ ছবি আনবেন না, একটা পাসপোর্ট সাইজের ছবি আনবেন, লাইফ সাইজ ছবি আপনি কোনো
কোথায় পাওয়া যায়, ইয়ে কোথায় লাইফ সাইজ ছবি প্রিন্ট করে কোথায়? আমি আজকে রাতে আজকে রাতে
যে কোনো জায়গায় প্রিন্ট করে, যে কোনো স্টুডিওতে আপনি লাইফ সাইজ ছবি প্রিন্ট,
লাইফ সাইজ ছবি তো আগে তুমি আমার
লাইফ, হ্যাঁ আচ্ছা ইয়ে আপনার যে কোনো ছবি কি আপনি লাইফ লাইফ সাইজ হিসেবে প্রিন্ট দিতে পারেন, কিন্তু রাজীব আপনি এত বড় কথা দিয়ে না, আপনি পাসপোর্ট সাইজের ছবি কিংবা স্ট্যাম্প সাইজের ছবিতেই আবদ্ধ থাকেন। রাজীব মেয়েগুলো আপনাকে সত্যিই ভালোবাসে, এবং আপনি কি খেয়াল করেছিলেন যখন আপনি মেয়েটাকে ছবিটা দিলেন না কি ভয়ঙ্কর কষ্ট তার চোখে ঝিকিমিকি করছিল, খেয়াল করেছিলেন?
হ্যাঁ আমি খেয়াল করেছি, আসলে আমার সত্যি খুব খারাপ লাগে,
এইসব মেয়ের অভিশাপেই তো আপনি মানে অকালে ঝরে যাবেন বলে মনে হচ্ছে। আচ্ছা আমার আমাদের একটা ফোন অপেক্ষা করছে, হ্যালো কে বলছিলেন? হ্যাঁ শোভন বলো ভাইয়া, কি বলতে চাও?
আমি ওই সিনাহিনটাকে,
হ্যালো,
হ্যাঁ ভাই,
হ্যালো
হ্যালো
হ্যালো, হ্যাঁ রাজীব বলেন।
না শোভনের উপর আমাদের অবশ্যই খুব রাগ আছে, আমাদের আজকে সত্যিকার অর্থে সুমিতাকে নিয়ে আসার পরিকল্পনা ছিল এবং একই সঙ্গে শোভনকেও নিয়ে আসার পরিকল্পনা ছিল এবং শোভনের কারণে আমাদের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেছে। শোভন আমাদেরকে কথা দিয়েছিল যে সে আমাদের সাথে আসবে এবং আমরাকে ফোন করেছিলাম, সেই সময়ই সে ফোনটা রিসিভ করেনি এবং শোভনকে আমরা ত্যাজ্য শ্রোতা ঘোষণা করলাম। অনেকে যেমন ত্যাজ্য পুত্র ঘোষণা করে, আমরা শোভনকে ত্যাজ্য শ্রোতা, শোভনের কোনো ফোন কল আমরা নেব না, শোভনকে কখনো আমরা শ্রোতে ডাকব না, শোভনকে আমরা আজকে অসংখ্যবার ফোন দিয়েছি আমাদের ব্যস্ততার সময় থেকে যে শোভন যাতে শ্রোতে আসে, শোভন সেই ফোন ধরেনি। কিন্তু শোভন প্রচন্ড আমাকে অত্যন্ত ব্যক্তিগতভাবে অসম্ভব বিরক্ত করে, ফেসবুকে কন্টিনিউয়াসলি মেসেজ পাঠাতে থাকে, ভাই আমি সতাজ, 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 ভাই কিভাবে আসবো, কিভাবে আসবো, কখন আসবো, কেমন আসবো, কেমন আসবো, অমুক আসবো, তমুক আসবো। ঠিক যখনই তাকে সোর জন্য ফোন দেওয়া হলো, সে ফোনটা একবার না অসংখ্যবার ফোন দেয়, সে ফোনটা ধরে নেয় এবং শোভন ফোনটা ধরে নেয় এবং শোভন যদি এই ফোন দেয় আজকে জাহিদ আমি তোমাকে বলে দিচ্ছি শোভনের কোনো কল আমরা নেবো না। হ্যালো, কে বলছিলেন? হ্যালো হ্যালো, কে বলছিলেন?
ওখানকার
নর যারা মানে পুরুষ যারা তাদের বড় বড় শিং আছে, কারণে
না 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 আমি অনেকদিন আপনাদের শোটা শুনতেছি কিন্তু দিলেই মানে নাম্বারটা।
আচ্ছা, নরসিংদী তোমার বাড়িটা কোথায় বলো তো? নরসিংদী কোথায়? নরসিংদী কোনটা, রায়পুরা?
রায়পুরা না, আমি একদম নরসিংদীর মেন ইয়েতেই সিটিতে আছি, ব্রাহ্মণ্ডি আমাদের, আমি যেখানে থাকি ওইটার ব্রাহ্মণ্ডি আর কি।
আচ্ছা, ওখানে এবিসি রেডিও শোনা যায়, শুনে খুবই ভালো লাগলো। তো তুমি বলো কি বলার জন্য আমাদেরকে ফোন দিয়েছো?
না, এমনিতে প্রত্যেক দিনই তো শুনি যে আপনারা মানুষের কত ফার্ম খুব মজা করেন, তো এখন একটু আগে একটা মেয়ের সাথে খুব মজা করলেন, তো ওই শুই না মানে কল দিতেছি অনেকক্ষণই তো যাচ্ছে না, তো ট্রাই করতে করতে মানে পায়ে গেলাম আর কি, খুব ভালো লাগতেছে।
এইটা একটা মজার বিষয়, আমাদের শ্রোতারা আমাদের সঙ্গে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা ফোন দেন, দুইটা মোবাইল তিনটা মোবাইল থেকে একসাথে ফোন দেন, কিন্তু তারা জানেন না তারা কি বলবেন, ফোন দেওয়ার পর তারা ভাবে থেকে ফিরে যায়। হ্যালো, আপনার কথা খুব ভালো লাগে, রাজীব ভাইকে দেন, আমি তো রাজীবই বলছি, ও আচ্ছা তাহলে রবি ভাইরে দেন। হ্যাঁ বলেন, তামান্না।
রাজীব ভাইয়ের কথা তো খুব কম শোনা হয়, মানে আপনি তো একটু বেশি বলেন, রাজীব ভাই খুব কম বলে।
মানে আপনি কি জীবনে প্রথম মোবাইলে কল দিলেন না এর আগেও মোবাইলে?
মানে ফার্স্ট টাইম মানে এফএম রেডিওতে কল।
ও আচ্ছা, ফার্স্ট টাইম আপনি এফএম রেডিওতে কল দিয়েছেন, আমি ভাবলাম জীবনে আপনি প্রথমবারের মতো মানে ফোনে হোক টিনটিতে হোক কল দিয়েছেন। তামান্না, আপনার জীবনের এই প্রথম কলটি স্মরণীয় করে রাখার জন্য আমরা কি করতে পারি?
কি করতে পারেন? আমার একটা ফ্রেন্ড আমার সাথে একটু রাগ করছে।
আচ্ছা, কি নাম ফ্রেন্ডটার?
মেহেদি।
আচ্ছা মেহেদি, তুমি তামান্নার উপর রাগ করেছো, নিশ্চয়ই এই রাগের পেছনে খুব শক্ত কারণ রয়েছে। পুরুষ মানুষের একটাই সম্পদ, সেটা হচ্ছে তার রাগ। তুমি চট করে তোমার রাগ তামান্নার মিষ্টি কথায় ভেঙে ফেলো না, তুমি তোমার রাগটাকে হিমালয়ের মতো অটল ধৈর্য নিয়ে সেই রাগটাকে পুষে রাখো এবং রাগটাকে দিনে দিনে বাড়াও। ব্যাংকে আমরা টাকা জমাই, আমরা বুকের ভেতর যেন আমাদের রাগটাকে সুদে আসলে জমিয়ে, মেহেদি তুমি তোমার রাগটাকে জমিয়ে জমিয়ে হিমালয়ের মতো এভারেস্টের মতো বিশাল পর্বত বানাও এবং তামান্নার নাম্বার তোমার মোবাইল থেকে চিরতরে ডিলিট করে দাও, তামান্নার নাম্বার তুমি ব্লক করে দাও, তামান্না ফোন দিলে তুমি ধরো না, তামান্নার সামনে এসলে তুমি দৌড় মেরে উল্টো দিকে পালিয়ে যাবে, তামান্না যদি তোমাকে চিঠি লেখে তাহলে সেই চিঠি না পড়ে আগুনে পুড়িয়ে ফেলবে, খুশি তামান্না? দরকার হলে মেহেদি তুমি বেশি বেশি করে রাগ সঙ্গীত শোনো, কারণ রাগের চর্চা করার একমাত্র খুব ভালো উপায় হচ্ছে বেশি বেশি করে রাগ সঙ্গীত শোনা। দরকার হলে তুমি বাংলা সিনেমার নায়কের কায়দা, নায়করা যেরকম করে
সত্য কোনো ইয়ের সঙ্গে মাথা ঠক্কর খেয়ে নাও বা একটা ট্রাকের সামনে গিয়ে পরে ঠক্কর খেয়ে নাও যেন তোমার সব স্মৃতি বিনষ্ট হয়ে যায় এবং তুমি তামান্নাকে ভুলে যাও।
যদি সে শুনত তাহলে বেশি হ্যাপি হইতাম, কারণ সে শুনতে চাইতেছে মেকিন আই ডোন্ট নো। তারপরেও মানে খুব ভালো লাগছে কল দিতে পারছি। আর কলটা
মেহেদি তোমার উপর কেন রাগ করছে তামান্না?
টপিকেট বলা যাবে না,
একটু বলো না। ও আচ্ছা, কেন তামান্না এটা তুমি কেন করলাম? মেহেদি মেহেদি তো একটা শখ হতেই পারে, তাই না? দ্বিতীয় সমস্যাটা কোথায় ছিল বলো তো?
প্রেম ছিল না।
ও প্রেম ছিল না, তাহলে কি?
না 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 না, ফ্রেন্ড। এ আমার খুব খুব ভালো একটা ফ্রেন্ড।
আচ্ছা, তাহলে ভালো ফ্রেন্ড কেন রাগ করবে? মেহেদি তোমার উপর কেন রাগ করছে এটা এবং তুমি বলছো টপ সিক্রেট? টপ সিক্রেট বলতে গেছে একটাই মানে আছে। কেন তুমি প্রেম করতে পারো মেহেদির সাথে? একটা মানে
আমি আপনাকে কখন বললাম যে আমি প্রেম করি?
আহা, মেয়েরা কি তাদের প্রেমের কথা সবসময় বলে, মুখ ফুটে বলে? মেয়েদের বুক ফাটে তো, মুখ ফাটে নাকি বলে? না,
জিজ্ঞেস করবেন যে আমি ম্যারিড না আনম্যারিড?
তুমি ম্যারিড, তারপরে তুমি মেয়েদের সাথে প্রেম করো?
আমি প্রেম করবো কেন?
তাহলে একটু ওই ইয়ে করাই তো।
আরে না, আমার ফ্রেন্ড মানে খুব ভালো একটা ফ্রেন্ড তো।
তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি কেন আর একটা ভালো ফ্রেন্ড, তাও একটা ছেলে ফ্রেন্ড, যে তোমার সঙ্গে টপ সিক্রেট কারণে রাখতেছে? ব্যাপার কি?
আমার হাজবেন্ড একই বেসে আর কি, একই ইয়ারে একই কলেজের স্টুডেন্ট, তো সেই হিসেবে আমার সাথে ওর খুব ভালো একটা রিলেশন। আর তো আমাদের বিয়ে তো মানে বিয়েতে অনেক
এতক্ষণে তামান্না অবশেষে অরিন্দম কহিল বিষাদে, এতক্ষণে তামান্না ঝেড়ে কাশলো। তামান্না তুমি মানে তুমি আমাদের শ্রোতারা নানান আজে বাজে জিনিস ভাববে, তার থেকে তুমি তোমার টপসিক্রেটটা বলেই ফেলো যে কেন মেয়েদি তোমার উপর রাগ করেছে, তাহলে তুমি বেঁচে গেলো।
শুধু না রাগ করা বলো, আমি ওর সাথে একটু বাহিরে যাবার কথা বলছিলাম।
বাহিরে যাবার কথা?
তোমার শপিং এ আমি নিয়ে যাবো আর কি।
তামান্না দেখো, তোমার স্বামী আছে, তুমি কেন তোমার স্বামী একই ব্যাচের এক বন্ধুর সাথে শপিং এ যাবা? এটা শুনে তো আমারই রাগ হচ্ছে। রাজীব, আপনার রাগ হচ্ছে? হ্যাঁ
রাজীব ভাই, আপনি তো কত মেয়েদের সাথে স্নান করেন।
আরে না না, এটা
সবাই কত কষ্ট দেন।
না একদমই না, এটা আমি বললাম না, এখানে এই এই শোয়ের সব চরিত্র, গল্প, কথা, কাহিনী সবই কাল্পনিক। যদি বাস্তবের
কাল্পনিক
মিলে যায় তাহলে সেটা নিতান্তই কোকিল তালিও একটা ব্যাপার। আচ্ছা, তোমার স্বামী কি এই রেডিও শো শুনছে?
সাইদুল ভাই ঘুম থেকে উঠেন। অবশ্যই থাকি, আমি তো পাশের রুমে এফএম শুনতেছি, সেজন্য আসছি। আর মোবাইলে গেমস খেলতেছি, একটা দিয়ে এফএম শুনতেছি আর একটা
দিয়ে। তোমার হাজবেন্ডকে তুমি ঘুমের ওষুধ খাওয়ানি তো? আমি রিসেন্ট একটা বিয়ে দেখলাম, বাংলা সিরিয়াল একটা শো দেখলাম, জি বাংলায়, জি বাংলায়, এখানে স্ত্রী প্রতিদিন তার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়া, ঘুমের ওষুধ খাওয়া। তারপর একদম একই, এই যে বুঝে আপনি যে জি বাংলায় দেখছেন না? জি বাংলায় আমি দেখছি, ঠিক আছে। মেয়েটার নাম হচ্ছে তামান্না। হ্যাঁ হ্যাঁ আমি শোনো, এটা এই তামান্না আবার তুমি তুমি নিজের সঙ্গে মিলালো, মেয়েটার নাম হচ্ছে তামান্না, ওর স্বামীর নাম হচ্ছে সাইদুল, ঠিক আছে? কিন্তু হ্যাঁ সাইদু আর মেহেদি দুই বন্ধু, ওরা একই সঙ্গে একই স্কুলে পড়তো, হ্যাঁ একই সঙ্গে একই কলেজে পড়তো, একই সঙ্গে ইন্টারমিডিয়েটে ফেল করলো, হ্যাঁ একই সঙ্গে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলো না যেহেতু তারা ফেল করছে, একই সঙ্গে তারা নকল করে আবার পরের বছর ইন্টারমিডিয়েট পাশ করলো, একই সঙ্গে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ভর্তি হওয়ার পর কিন্তু একই সঙ্গে তারা বিয়ে করতে পারলো। সাইদুল বিয়ে করলো তামান্নাকে, কিন্তু তামান্নার মন পড়ে রইল মেহেদির দিকে। তোমার খুব কাজের প্রেশার, ঠিক আছে তোমার কোলেস্টেরল হাই, তোমার ব্লাড প্রেশার হাই, তোমার আরো অনেক কিছুই হাই, ওইসব থাকুক একটু লো করে দেয় বলে কড়া ডোজের ঘুমের ওষুধ খাওয়ায়, ঘুমের ওষুধ খাওয়ায়, তারপর সে মেহেদিকে ফোন দেয়। হ্যালো, তামান কি লাইন কেটে দিয়েছে? আচ্ছা যাই হোক, যারা বিশ্বাস করছে না যে এই নামে আদৌ কোনো শো হয় কিনা, ইয়েতে জি বাংলায় আদৌ কোনো সিরিয়াল হয় কিনা, তারা খোঁজ নিয়ে দেখুন, সেই শো সিরিয়ালটির নাম হচ্ছে মানা করো না তামান্না, মানা করো, এই নামে একটা জি বাংলার জনপ্রিয় সিরিয়াল হয়,
এবং গানটাও সুন্দর।
বোঝে না সে বোঝে না, বোঝে না তামান্না, তো তামান্না তোমার সঙ্গে মজা করলাম, মজা করতে খুবই ভালো লাগলো আমাদের এইখানে তুমি ফোন দিয়ে, মানে আমি জানি না জীবনের প্রথম FM রেডিওতে কল দিয়ে জীবনের প্রথম ধরাটা খেলে কিনা, আমরা আরেকটা ফোন করে চলে যাব। হ্যালো কে বলছিলেন? হ্যাঁ শোভন, তুমি লাইনটা কাটো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ শোভন, তোমার সঙ্গে পরে কথা হবে। শোভন, তোমাকে আমরা ত্যাজ্য শ্রোতা ঘোষণা করেছি, তুমি দয়া করে ফোন দেবে না, কারণ তুমি ফোন দিয়ে আমাদের লাইনটা এনগেজ রাখো, এই কারণে আমাদের অনেক শ্রোতা ফোন দিতে পারে না। এবং শোভন তুমি যদি ফোন যথাসময় তোমাকে আমরা ফোন দেব, তুমি দয়া করে আমাদের আপাতত ফোন দিও না। হ্যাঁ রাজীব, আমরা শুনে নিই এই সপ্তাহের কুইজ, যেমন এই যে তামান্না এবং মেহেদি এবং কেন সাইদুল, এই যে সাইদুল যখন শুনবে তামান্না এবং মেহেদি মানে জি বাংলা সিরিয়ালে, তখন সাইদুলের মনে মনটা যে ভাঙবে, সে ভাঙার আওয়াজ কেমন হবে? শোনো এই সপ্তাহের কুইজ, এই সপ্তাহের কুইজ,
এক মেয়েকে গিয়ে বললো আই লাভ ইউ, প্রতি উত্তরে মেয়েটি তাকে বলল না, আর একটু শুনে আফ্রিকান্তা জরুরির ভিতরে একটা শব্দ হল। এখন আপনাদেরকে বলতে হবে শব্দটি কেমন ছিল। অপশন এ, অপশন বি, অপশন সি।
সঠিক উত্তর যেটাই হোক, এ বি অথবা সি, প্রথমে লিখো এ বি সিমেন্টোস, তারপর এ বি অথবা সি লিখো, তারপর পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 221 এই নম্বরে, যত খুশি ততবার। যারা বিজয়ী হবে তাদের জন্য প্রথম পুরস্কার হচ্ছে, তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে আসিবেন্টা ছবি তোমার হাত ধরে কোমল গলায় বলবে আই লাভ ইউ, তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে রাজীব হাসান তোমার হাত ধরে কোমল গলায় বলবে আই লাভ ইউ, এবং এবিসির পক্ষ থেকে একটা গিফট প্যাক, মেন্টোসের পক্ষ থেকে আরেকটি গিফট প্যাক, এবিসি এবং মেন্টোস যৌথভাবে আরেকটি গিফট প্যাক, টোটাল তিনটি গিফট প্যাক এবং একটি আই লাভ ইউ। কাজেই এই সুযোগ খেলায় হারিয়ে নাও, পাঠাও 221 এই নম্বরে, এবং আমার একটা ফোন কলে চলে যায়। হ্যালো কে বলছিলে?
হ্যালো,
হ্যালো,
হ্যাঁ রবি ভাইয়া,
হ্যাঁ বলছি,
কেমন আছেন?
ভালো আছি, কে বলছিলেন আপনি?
উর্মি।
হ্যাঁ উর্মি, হাই উর্মি, আজকে আপনার সঙ্গে আমার কফি খেয়ে খুবই আরাম পেয়েছি, বাড়ির সাথে যে কফি খেলাম উর্মি, বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ উর্মি কফি বিল দেওয়ার জন্য, কফির বিল 1400 টাকা এসেছিল, থ্যাংক ইউ ফর দ্য বিল, কফির বিল 1400 টাকা, পাঞ্জাবি পরে যে এসেছিলাম, ঠিক আছে, পাঞ্জাবিটা কেমন ছিল, মানে পাঞ্জাবি পরায় আমায় কেমন লাগছিল পাঞ্জাবি পরার পর? রাজীবকে বেশি ভালো লাগে, আমি যখন উর্মি তোমার হাতটা ধরলাম তুমি কেন চেপে উঠলে বলো তো? মানে আমার হাত ঠান্ডা ছিল না তোমার হাত ঠান্ডা ছিল?
পরিবেশ ঠান্ডা ছিল,
পরিবেশ
আবহাওয়া ছিল,
এই জন্যই তো আমি মানে তোমার এক হাতে তোমার হাত ধরলাম আরেক হাতে তোমাকে একটু কাছে টানলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে তোমার ঠান্ডা লাগছে বারিশটা এসির মধ্যে তোমার কষ্ট হচ্ছে।
আমি কেবিনের অপোজিটে ছিলাম, আপনি কেমনে আমাকে টানলেন কাছে?
আমি তোমার পাশের চেয়ারে ছিলাম, তুমি মানে রেডিওতে? হ্যাঁ আমি আসলে রেডিওতে এসব না 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 বুঝতে পেরেছি, মানে এসব আসলে রেডিওতে আসলে আলোচনা করা ঠিক না? ঠিক আছে উর্মি, আমরা অন্য লাইনে আলোচনা করি ঠিক আছে? তারপরে আমি যে তোমাকে কাছে টেনেছিলাম ওটার পেছনে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না উর্মি, তোমার ঠান্ডা লাগছিল এই জন্য, এই জন্য আমি ভাবছিলাম যে এবং তুমি কাঁপছিলে ঠান্ডা, এই জন্য মনে হলো যে তোমার মাথাটা আমার কাঁধে একটু রাখি ঠিক আছে, যাতে মানে তোমার ঠান্ডাটা একটু কম লাগে। যাই হোক উর্মি, ফাইনালি তুমি কাঁধে মাথা রেখেছো, আমি জানি না তুমি হয়তো ভুল বুঝে মাথা রেখেছো, ভেবেছো হয়তো ভালোবেসে আমি আমার কাঁধ এবং তোমার মাথায় দুটো কাটার করে দিয়েছি, না এটা ভালোবাসা তো অবশ্যই ভালোবাসা, তবে এই ভালোবাসা সেই ভালোবাসার নাম দি, এটা হচ্ছে
জানি,
এটা হচ্ছে মানে এই যে ধরো একজন শীতার্থকে, একজন শীতার্থ নারী, একজন আত্ম নারী তার কষ্টে একজন মহান পুরুষের হৃদয়।
আমি তো আবার বলতে পারলাম ভাইয়া
কি ভাবছিলা?
আমি তো ভাবছিলাম যে আপনার ঠান্ডা লাগতেছে বলে আপনি কাছে টানলেন, ঠান্ডাটা একটু কমে যায় আপনার।
ও আচ্ছা, মানে হ্যাঁ আমারও যে একদম যে খুব গরম লাগছিল তাও না, আমারও ঠান্ডা লাগছিল, এবং দেখো উর্বি তোমারও ঠান্ডা লাগছিল আমারও ঠান্ডা লাগছিল, তুমি আমার কাঁধে মাথা রাখলা তাতে তোমারও গরম লাগলো আমারও গরম লাগলো, কি ব্যাপার তাই না? কথা বলো রাজীবের সঙ্গে।
হ্যালো রাজীব ভাইয়া।
হ্যালো উর্মি, তুমি চলে গেলে খুব ভালো কথা, গেলে তখন গেলেই আমার সব ভালো লাগা ভালোবাসা তুমি গেলেই সঙ্গে আমার কথার ঝুড়িটাও নিয়ে তুমি চলে গেলে, আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না আজকে, আমার মনটা এতটাই খারাপ হয়ে আছে তুমি চলে যাওয়ার পর থেকে সত্যি।
ওকে কথাটা না হয় আবার ফিরিয়ে দিলাম, বলো কথা বলো আরকি।
এভাবে ফিরিয়ে দিলে তো হবে না, তুমি আবার আসো, আজকেই আসো।
এখন তো আসা সম্ভব না।
কেন সম্ভব না? কিসের দ্বিধা, কিসের বাধা?
এখন আমি বাসায় ঘুমিয়ে আছি, মানে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, শুয়ে আছি।
তুমি ঘুম, তোমার বাসার শাসন, তোমার বাসার সদর দরজার তালা, সামাজিক বারণ সব ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে চলে এসো উর্মি, তোমাকে ভীষণ ভীষণ প্রয়োজন।
এক কাজ করো না, তুমি চলে আসো।
চলে আসবো, কিন্তু তোমাদের বাসায় যে তোমরা বিদেশি কুকুর ইয়ে করো রাখো, আমি আগেই বলেছিলাম ওই কুকুর,
তোমার জন্য সমস্যা নেই, চেন্দি আটকে
রাখবো। কুকুর এই দুটো জিনিস আমি খুব ভয় পাই, কারণ আমি সাঁতার জানি না উর্মি, এবং এই কারণেই প্রেমের ডোবায় ডুবতে আমার ভীষণ ভয়। যুদাবে রাজি ভয় পেন না, প্রেমের মরা জলে ডোবে না, কিন্তু সে তো মরাই হয়ে গেল রবি ভাই, বেঁচে থাকতে তো যা সর্বনাশ হয়ে যাবে। উর্মি তোমাকে একটা কমপ্লিমেন্ট দেবার দরকার, সেটি হচ্ছে তুমি যখন আমার কাঁধে মাথা রাখলে এবং আমি তোমার চুল খুব কাছ থেকে দেখতে পাচ্ছিলাম, তোমার চুল থেকে অসামান্য একটা গন্ধ চলে আসছিল, মানে মনে হচ্ছিল যে আমি একটা শিউলি গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি, বকুল গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি, বকুল গাছের যেমন একটা চাপা মৃদু কিন্তু ভীষণ উত্তেজক ভীষণ আবেদনময়ী একটা গন্ধ থাকে, তোমার চুল থেকে সেই বকুল ফুলের গন্ধ আসছিল। আর তোমার চুলকে আমার কি মনে হচ্ছিল জানো? আকাশের মেঘ মনে হচ্ছিল, যে আকাশের এক টুকরো মেঘ ঠিক আমার কাঁধে এসে ভর করেছে। কিন্তু ছোট্ট একটা সমস্যা ছিল উর্মি, তোমার মাথায় এত কুল কেন?
আমার মাথায় মোটে উকুন না।
যাই হোক, আমি মানে ওই অল্প সময়ের মধ্যে প্রায় তিনটা উকুন দেখেছি, এর জন্য যে আমি হঠাৎ করে
ভাইয়া সমস্যাটা কি হচ্ছে জানেন, মানে আপনার কাঁধে মাথায় আসার পরে আপনার যেসব ঝাঁকা ঝাঁকা চুল আপনার মাথার থেকে মানে একগাদ রকম হয়তো আমার মাথার মধ্যে পড়তে, পাশে আসার পরে তো আমি ও মাই গড, আমার মাথা তো কখনো রকম ছিল না, এই রবি ভাইটার জন্য আমার কি একটা অবস্থা। রাজীব ভাইয়া
এমন হতে পারে যে রবি ভাইয়ের, না এমন হতে পারে যে রবি ভাইয়ের মাথা থেকে যে উকুনগুলো তোমার মাথায় গিয়েছিল ইয়ে তার ঠিক স্বস্তি বোধ করেনি, কারণ একটা চেনা পরিবেশ আছে না, চেনা পরিবেশ থাকার যে স্বস্তি আছে তোমার, হ্যাঁ এই কারণে তার আবার ফিরে আসছিল, এবং ঠিক ফিরে আসার মুহূর্তেই রবি ভাই হয়তো খেয়াল করেছে। উর্মি তোমার তোমার প্রতি আমার একটা রিকোয়েস্ট ছিল,
হ্যাঁ বলো,
সেটি হচ্ছে যে আমার মাথার কিছু উকুন যাদেরকে আমি দীর্ঘদিন নিজের সন্তানের মতো মানুষ করেছি। এই উকুনের জন্য আমি বাংলাদেশের সবচেয়ে ভালো ব্র্যান্ডের নারকেল তেল মাথায় দিয়েছি। এই উকুনের জন্য কোনো কারণ ছাড়াই আমি মাথায় ডিম মেখেছি। এই উকুনের জন্য আমি কেন বেবি লোশন ব্যবহার করি জানো? বেবি শ্যাম্পু ব্যবহার করি, কারণ এই উকুনগুলো যাতে কষ্ট না হয়। অ্যাডাল্টের শ্যাম্পু ইউজ করলে আমার মাথার উকুনগুলো কষ্ট পাবে, ওদের জন্য আমি মেরিল বেবি শ্যাম্পু ইউজ করছি। এরকম তিনটি কুক মানে তিনটি উকুন, তার মধ্যে দুইটা ছেলে একটা মেয়ে উকুন তো মাথায় গিয়েছে। ওগুলো আমার ভালোবাসার উপহার, ওগুলার থেকে তুমি যত্ন করে রেখো, রাখবে কথা দাও।
আমি তো শুনে
আমার এত আদরের উকুন তুমি ফেলে দিলা
ভাই, আপনি আদরের উকুন মাথায় পারলে বুঝছেন আপনার গার্লফ্রেন্ড সব পালা যাবে। হ্যাঁ
মানে আমার কোন গার্লফ্রেন্ড? তুমি ছাড়া আমি এই রেডিওতে একটা সিরিয়াস সাউন্ডট্র্যাক, তো সিরিয়াস একটা সাউন্ডট্র্যাক, আমি এই মর্মে ঘোষণা করছি যে উর্মি ছাড়া আমার কোনো গার্লফ্রেন্ড নাই। উর্মি আমার সবকিছু, উর্মি আমার উত্তর, উর্মি আমার দক্ষিণ, উর্মি আমার পূর্ব, উর্মি আমার পশ্চিম, উর্মি আমার আকাশ, উর্মি আমার পাতাল, উর্মি আমার সমুদ্র, উর্মি আমার পাহাড়, উর্মি আমার আগুন, উর্মি আমার পানি, উর্মি আমার চিনি, উর্মি আমার লবণ, উর্মি আমার ঝাল, উর্মি আমার মিষ্টি, উর্মি আমার ধ্বংস, উর্মি আমার সৃষ্টি। আমার মাথার আরো কিছু উকুন তোমার মাথায় যেতে চায়। উর্মি তুমি কি তোমার
রক্ষা করো, তোমার এত ভালোবাসার দান আমি নিতে পারবো না, এত সহ্য হবে না বুঝছো।
তুমি আমার কাছে আর মাথা রাখবে না তাহলে?
রাখতে পারি যদি তুমি ওগুলোকে চেয়ে বিদায় করো।
ঠিক আছে উর্মি, ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, কত কিছু ছাড়ে। আমি হয় আমার মাথার উকুন গুলোকেই ছাড়লাম, আমি তাক মাথা হয়ে আসবো, তুমি রাখবে আমার কাঁধে মাথা? আজকে গেছে
তাক মাথা হয়ে আসা দরকার নেই, রাজীবকে বলতেছি রাজীব তোমাকে ভালো শ্যাম্পু কিনে দেবে, ওগুলো দিয়ে মাথা ওগুলো দিয়ে গোসল করেছো। ঠিক আছে,
তোমার জন্য খুব ভালো একটা খবর আছে উর্মি, আমি জানি তুমি খবরটা শুনে লাফিয়ে উঠবে।
কি?
এটা কি মাস?
এটা
শীত পড়ে, এখন থেকে যত দিন যাবে তত শীত বাড়বে, যত শীত বাড়বে তত তোমার ঠান্ডা লাগবে, যত তোমার ঠান্ডা লাগবে তত তুমি উষ্ণতা খুঁজিব, এবং যত তুমি উষ্ণতা খুঁজবে ততবার তোমার ইচ্ছা করবে তোমার মাথা আমার কাছে রাখতে। কিছু উকুন না হয় এদিক সেদিক হয়ে গেল, তার জন্য কি আমাদের উষ্ণতা বিনিময় আটকে থাকবে বলো?
কাঁধের মাথায় রাখলে তো সবসময় গরম লাগে না। হ্যাঁ, গরম লাগানোর জন্য, উষ্ণতা পাওয়ার জন্য আরেকটু
অবশ্যই আমরা আরেকটু ক্লোজ হব উর্মি, বাট রেডিওতে এইভাবে খোলাখুলি এইসব আলোচনা করা কি ঠিক উর্মি? একদমই ঠিক না, একদম ঠিক না। ওদিকে রাজীব মাইন্ড করবে না, ওদিকে জাহিদ না, আমার একচুয়ালি ঘুম পাইছিল, আমি একটু আগে পর থেকে আমার ঘুমটা মনে চলে গেছে। থ্যাংক ইউ, আমি ঘুমাইছিলাম হঠাৎ করে, আমি মানে আমি আধো স্বপ্নে আধো জাগরণে আমি এসব কি শুনছি বলে হঠাৎ করে আমার ঘুম তারা করে ভেঙে গেল। আর কি বা দিতে পারি? ছবির রাখার সুবিধাটা হচ্ছে আমি যখনই চাবো তোমাকে বের করে মানি ব্যাগ থেকে বের করে তোমাকে দেখতে পাবো।
আজকে আমি আসলাম রবি ভাইয়ের সাথে, তুমিও ছিলা, তুমি বললে আমাকে অ্যাঞ্জেল লাগতো, তখন তুমি আমার একটা ছবি তুলে রাখতে পারলাম না?
আমি খুবই খুবই গরিব, আমি আমার একটা মোবাইল ব্যবহার করি যেটাতে ক্যামেরা
মোটেই না,
আমি নোকিয়া 1100 ব্যবহার করি, যেটা
ওটা তো হচ্ছে সবাইকে দেখানোর জন্য ভাই। আমার কাছে আর কি শোনায় নোকিয়া 1100 আছে, ছিনতাইকারীরা যদি ছিনতাইকারী নিতেও চায় তোমার নোকিয়া গেছে দেখে বলবে ভাই আর নতুন সেট কিনে নেন, বুঝছো?
তুমি সত্যি কথা বলেছো উর্মি, কিছুদিন আগে যেটা হয়েছে সত্যি সত্যি চিন্তা করে আমাকে ধরেছিল। আমি হেঁটে যাচ্ছিলাম বাসায় এবিসি রেডিও শো করে, ফার্ম গেট পেরিয়ে কিছুটা এগোতেই আমাকে একদিন চিন্তা করে ধরলো এবং তাদেরকে আমি দেখালাম যে ভাই এই হচ্ছে আমার সম্বল, আমার কাছে নোকিয়া 1100 সেট ছাড়া আর কিছু নেই। চিন্তাইকারীরা তখন এই শো অনেক ছোট ছোট বাচ্চারা শুনে, ক্লাস 3-4-5 এর বাচ্চারা শুনে, আজে বাজে কথা বলবে,
সামগ্রী দেয় যে বাচ্চা সেই বাচ্চাটিও শুনে
অবশ্যই। এবং তখন চিন্তাইকারী পকেট থেকে,
ভালোবাসা কি আজে বাজে জিনিস, ভালোবাসা কি পাপ? আজকে যে ভালোবেসে উর্মি আমার কাঁধে মাথা রাখলো, এটার মধ্যে কি কোনো পাপ আছে? যদি হয় সেটা পাপ, আই ডোন্ট কেয়ার। উর্মির সেই বকুল গন্ধ মাখা চুল, মেঘের রঙের সেই চুল এবং তার দুষ্ট দুষ্ট উকুন গুলো কিভাবে ভুলি
আমি? তোমার উকুন, তোমার উকুন,
আচ্ছা আমার উকুন,
আমার না,
আচ্ছা কিভাবে ভুলি আমি? উর্মি কালকে কি আমরা আবারও বাড়ির স্থায়ী দেখা করবো নাকি আমরা গড়িয়া জিনিস অন্য কোথাও দেখা করবো?
সেটা হচ্ছে ফোন শেষে জাহিদ কে উর্মি তুমি তোমার নাম্বারটি ফিসফিস করে বলবা, হ্যাঁ, এবং জাহিদ তোমাকে নিয়মিত তোমার সঙ্গে, না জাহিদ আরো বড় টোপ দিছে, জাহিদ যেটা দেয় তোমাকে গেস্ট হিসেবে আনবে, হ্যাঁ। তুমি যদি জাহিদকে তোমার ফোন নাম্বারটি দাও তাহলে জাহিদ তোমাকে একদিন গেস্ট হিসেবে আনবে। সবাইকে আনে না, সবাইকে আনে না, যাদের কণ্ঠস্বর শুনে জাহিদের হৃদয়ে ঘন্টি বাজে, হ্যাঁ, আইসক্রিম আনার যে ঘন্টি আছে না, এখনকার আমি জানি না এখনকার আইসক্রিম আনার ঘন্টি ইউজ করে কিনা, যাদের কণ্ঠ শুনে জাহিদের হৃদয় টিং 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 করে ওঠে, এই যে এরকম টিং করে ওঠে, জাহিদ তাদেরকে বলে যে আমি আপনাদেরকে গেস্ট করতে চাই, আপনার নম্বরটা আমাকে দেন। এবং তুমি জানো কি না জানি না, আজকে আমি যখন জাহিদের পিসিতে বসে কাজ করছিলাম তখন হঠাৎ করে একটা মেয়ে নক করলো জাহিদের ফেসবুকে, জাহিদের ফেসবুক লগ ইন করা ছিল এবং বললো জাহিদ ভাই, রবি ভাই তো এই অনুষ্ঠানে প্রায় সময় কথা বলে, রাজীব ভাই টুকটাক কথা বলে, আপনি কেন কথা বলেন না? আপনি যদি আজকে কথা না বলেন তাহলে আমি আজকে রাতে ভাতই খাবো না, এই কথা বলেছে আজকে জাহিদ। এবং জাহিদ মানে আজকে এখানে রবি ভাই আর আমি সত্যিকার অর্থে ব্যর্থ প্রেমিক। আমি জাহিদের পরে আমার খুব কৌতূহল হলো এবং জাহিদের ইনবক্স আমি চেক করলাম, চেক করে দেখলাম কমপক্ষে 50টা মেয়ে জাহিদকে নক করেছে। কি সৌভাগ্য জাহিদ, 50টা মেয়ে! আমি মানে আমি 50 পর্যন্ত গুনেছি, ইনফ্যাক্ট আমি 50-এর বেশি গুনতে পারি না, তারপরে হয়তো আরো অসংখ্য মেয়ে জাহিদকে নক করেছে। জাহিদ পূর্ণেন্দু পত্রে লিখেছিলেন বৃক্ষের ভাগ্য কেটসা করি, জাহিদ জাহিদের ভাগ্য
ভয়ঙ্কর,
হ্যাঁ জাহিদ। এবং জাহিদ তো হয় কি আমাদের তো অন এয়ারে কথা হয়, আমরা তো অন এয়ারে সব কথা বলতে পারি না, হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, কিন্তু আমরা সেই কথা তো বলতে পারি না কারণ অনেক সেন্সর, সেলফ সেন্সর করতে হয়। কিন্তু জাহিদের সুবিধা হচ্ছে জাহিদ যখন ফোন প্রথমে রিসিভ করে সেটা তো অন এয়ার হয় না, সে তখন হৃদয়ের যা কথা আছে সব বলে ফেলতে পারে। আমি মানে আমি কিন্তু মোটামুটি জাহিদের কাজটা বুঝে ফেলেছি, আমি যেটা করতে চাই যে
অনেক আমি কিন্তু জাহিদ ভাইকে এই পর্যন্ত এ ধরনের কিছু বলতে শুনিনি, মানে আমার সাথে
কিছু জানো না, তুমি কিচ্ছু জানো না জাহিদ, যেটা মানে গত সপ্তাহে কি হয়েছে জানো, গত সপ্তাহে এক মেয়ে আমাদেরকে ফোন করছে দুইটা ছেলে না একটা ছেলে নিয়ে কথা বলতেছে উর্মি, আমি না তোমার চুলের গন্ধ এখনো ভুলতে পারছি না, আমি
এক কাজ করো একটা ডাভ শ্যাম্পু কিনে নিয়ে আসো, হ্যাঁ, তারপর সারাদিন নাকে দিয়ে বসে থাকো,
ডাভ শ্যাম্পু নাকে দেবো, শ্যাম্পুকে নাকে দেবার বিষয় উর্মি,
আমি সারাক্ষণ লোকের গন্ধ যত রকম ফুলের গন্ধ আছে সব পাবা, কোনো সমস্যা নেই
না উর্মি। আমি মানে মানুষ কত কিছু দিয়ে যায়, একটা মানুষের সাথে একটা মানুষের পরিচয় হয়, তারা হাত মিলায়, তারা কাঁধে মাথা রাখে, তারপর তারা চলে যায়, তুমি চলে গেলে, কিন্তু তোমার সেই বকুল মাখা চুলের গন্ধ মানে আমাদের পুরো স্টুডিও মৌমৌ করছে বকুলের, মনে হচ্ছে যে আমরা এটি স্টুডিও না, এবিসি স্টুডিও না, এটা একটা বকুল তলা।
আচ্ছা তাই,
হ্যাঁ, তোমার জন্য আমি একটা গান বাজাতে চাই, বকুল ফুল বকুল ফুল। এই গানটা উর্মি তুমি না, আমি আমি অন্য অন্য যাদেরকে বলি, জলের গানের এই গানটা অন্য যাদেরকে বলি যে এই গানটা আমি লিখেছিলাম, এই গানটা চুরি করে অন্যরা নিয়ে গিয়েছিল, না এটা আমি বলব না। আমি এই গানটা আজকে রেডিওতে প্রথমবারের মতো আমি বাজাচ্ছি, উর্মি শুধু তোমার জন্য, তোমার সেই চুলের বকুল মাখা গন্ধের জন্য। উর্মি
ও আরেকটা
বলো,
ফোনটা তো মনে হয় এখন রেখে দিতে হবে। তার কথা শুনে যেটা মনে হচ্ছে, একটা কথা বলবো, সেটা হচ্ছে তাহিদ ভাইয়া নর্মালি ভয়েস অনেক ভালো, বাট তাহিদ ভাই যখন ফোন রিসিভ করে একটা ভয়ঙ্কর ভাবে যেন কথা না বলে, ঠিক আছে? মানে তাহিদ ভাইয়ের কথা শুনে মনে হয় কি বাঘ একটা হাউন, সামথিং লাইক দ্যাট।
আচ্ছা জাহিদকে, আই জাহিদ প্লিজ খুব মোলায়েম করে কথা বলো,
খুব মোলায়েম করে কথা
বলো, ঠিক আছে? কারণ উর্মি একা না, উর্মির সাথে আমার তিনটে উকুন রয়েছে, অবশ্যই তুই আমার কোন সন্তান নাই, তাতে কি হয়েছে? আমাদের উকুনের সন্তান আছে, তুমি তিনটা উকুন ফেলেছো, এর মধ্যে ওই তিনটা উকুন আরো তিনটা বাচ্চা দিয়েছে, সেই তিনটা উকুন ইতিমধ্যে আরো তিনটা বাচ্চা দিয়েছে, ঠিক আছে? উকুনদের বংশ বিস্তার নিয়ে আমি তোমাকে মানে সামনে সামনে বোঝাবো, উকুনরা কিভাবে বংশ বিস্তার করে, ওদের উকুন সমাজে কেন পরিবার পরিকল্পনা বলে কোনো বিষয় নেই, আমাদের আলোচনা করার কিছুই নাই, ঠিক আছে?
তুমি তো বললা বাচ্চা কাচ্চা করতে নিয়ে আসলে, উকুনই নেই, তুমি বাচ্চা কাচ্চা করতে,
উকুনই নাই মানে উকুন ছিল, উকুন কত সেকেন্ডে বাচ্চা দেয় তুমি জানো? তুমি গুগলে দেখো উকুন কত সেকেন্ড, তুমি তুমি সবকিছু মানুষের সাথে তুলনা করো,
তুমি তুমি তো জানো তো, তুমি বলো
উকুনের বাচ্চা দিতে লাগে হচ্ছে এক সেকেন্ড, না না সরি এক মিনিট,
এক সেকেন্ড, এক সেকেন্ড, এক মিনিট, দুই সেকেন্ড না? আচ্ছা নিমফা কত থাকে? হ্যাঁ উকুনের যে নিমফ থাকে, নিমফ কত থেকে থাকে? তোমার কেন মনে হলো যে আজকে আসলাম, আজকে কি একশো দুই সপ্তাহ গেছে?
আমার মাথার
উকুনের ক্ষেত্রে যে ছোট বাচ্চা কাচ্চা বলো সেটা সেটা থেকে বড় উকুন, কথা হচ্ছে তুমি দেখা করো কি সব খাবি যাবি উকুন টুকুন নিয়ে আসছো, তার চেয়ে নোকিয়া এগারোশো খুব ভালো ছিল।
নোকিয়া এগারোশোর গল্পটা কি আরেকবার বলবো? আচ্ছা আমরা একটা বিরতিতে যেতে হবে, বিরতিতে যাওয়ার আগে বকুল ফুল গানটা উর্মির জন্য। উর্মি আমি জানি না তুমি কোথায় থাকো, কোথা থেকে ফোন দাও, কোথায় তোমার?
আমি মিরপুরে থাকি, তোমাকে আগেই বলেছি, তুমি বারবার কেন ভুলে যাও?
আমি যদি বলতাম আমার বাসা মিরপুর না হয় বনানী, তুমি বলতে আমি বনানীতে থাকি। উর্মি শোনো, তুমি মানে
আমি এসে বলেছি যে আমার বাসা মিরপুর চোদ্দতে, তুমি বললে না আমার বাসা তেরোতে, ব্লক এ না ব্লক বি না ব্লক সি সামথিং লাইক দ্যাট। প্রথম দিন আমি বলেছিলাম আমার সাথে দেখা করার দশ নম্বর গোলচত্বরে, তুমি বলেছিলে যে তোমার বাসা তেরো নম্বরে, আমি কিন্তু বলছিলাম প্রথমেই যে আমার বাসা চোদ্দ নম্বরে মিরপুরে। তুমি কথা ঘুরে না, আমি যদি বলি আমার বাসা এখন বনশ্রীতে, তুমি হয়তো ভালোবাসার টানে সেখানেই চলে যাবে। আমি বুঝতে পারছি রবি, আসলে আমাদের ভেতরে ব্যাপারটা অনেক আমার ব্যক্তিগত ব্যাপার, ওকে অনেক প্রকাশ করার কোনো দরকার নেই।
এবং তুমি অবশ্যই জাহিদকে তোমার নাম্বারটি দিয়ে রাখবে, কারণ জাহিদ তোমাকে গেস্ট বানাতে চাই। এবং জাহিদ কিভাবে নাম্বারটা দিয়ে বলেন তো, ফোন রাখলে কি আবার আবার ব্যাক করতে হবে তাকে?
না, আপনি চিন্তা করতে হবে না উর্মি, তুমি লাইন চার্জ দু কেটো না। তোমার জন্য এই গানটা বকুল ফুল বাই জলের গান উর্মি, তোমার জন্য আই লাভ ইউ উর্মি। ওকে
সোনা দিয়া আটকানো বান্ধাই বকুল ফুল, বকুল ফুল সোনা দিয়া আটকানো বান্ধাই। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ দর্শনের ভালোবাসা, দর্শনের ধর ভালোবাসা সেই তো মজা লুকেল। বকুল ফুল, বকুল ফুল সোনা দিয়া আটকানো বান্ধাই। বকুল ফুল, বকুল ফুল সোনা দিয়া আটকানো বান্ধাই। দর্শনে ধর ভালোবাসা সেই তো মজা লুটেলো। ফুল সোনা দিয়া আটকানো
বাতি জ্বালাও।
তোমরা শুনছো মেন্টর্স বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান এবং আমাদের সঙ্গে কুইজের উত্তরটিও চলে এসেছে। আমাদের কুইজের সঠিক উত্তর ছিল হচ্ছে সি, কারণ হৃদয় ভাঙার মানে হৃদয় এমন একটা জিনিস ওটাকে আছাড় মারলোটা ভাঙবে না, ফেটে ফুটে যেতে পারে বা ছিঁড়ে ফুড়ে যেতে পারে, কিন্তু হৃদয় ভাঙার আওয়াজের সাথে যদি কোনো আওয়াজের মিল থাকে তাহলে বোধ হয় সেটা কাঁচ ভাঙার খাং খাং আমরা যে যে কারণে বলি খাং খাং হয়ে ভেঙে গেল সেই খাং খাং ভাঙার শব্দটি। কাজে আমাদের সঠিক উত্তর ছিল সি এবং অসংখ্য বার সি 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 লিখে পাঠিয়ে এই পুরস্কারটি জিতে নিয়েছে আমাদের এ সপ্তাহের মেন্টালিজেন্ট তামান্না। তামান্না তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রডিউসার জাহিদ তোমার সঙ্গে অচিরেই যোগাযোগ করবে এবং কিভাবে কোথা থেকে কোন উপায়ে কোন প্রক্রিয়ায় কি বার এবং সকাল না সন্ধ্যায় কোন সময়ে পুরস্কারটি সংগ্রহ করতে হবে এটি জাহিদ তোমাকে বুঝিয়ে বলে দেবে। তুমি জাহিদের কথা অনুসারে এসো, তবে একা কোথাও যেও না, জাহিদের কথা অনুসারে সাথে ময় মুরব্বী নিয়ে যেও। জাহিদ ভালো ছেলে কিন্তু কিন্তু কি বস তুই অনেকে গেস্ট করতে চায়, অনেকে গেস্ট করতে চায়, একটু গেস্ট নিয়ে ঝামেলা আছে। আমাদের শো প্রায় শেষের দিকে এবং রাজীব আপনি আজকে কম কথা বলেছেন এবং আমি গোটা শো জুড়ে একা একাই কথা বলে গিয়েছি।
আজকে আমি মানে পুরো টাকাটাই আমি নিবো, আপনি আপনি তো মানে আপনার যা কিছু অর্জন করার কথা সেটা আপনি কথা না বলে, বিশেষ করে লাস্ট ফোন কল যেটা ছিল
উর্মি। হ্যাঁ, আমরা উর্মির ফোন পেয়ে অসম্ভব অবাক হয়েছি এবং আমার যারা পরিচিত লোক আছে তারা কন্টিনিউয়াসলি আমাকে মেসেজ পাঠাচ্ছে যে হুইস উর্মি এবং আমাদের কোথায় দেখা হয়েছিল, আমাদের আজকে আসলে এইগুলি হয়েছে কিনা। কারণ আমরা সাধারণত শ্রোতাদের সাথে ফাজলামা করি এবং আমাদের ধারণা যে আমরা মস্ত পণ্ডিত, আমাদের ফাজলামা কেউ ধরতে পারে না, আমরা অন্যদেরকে বোকা মানাই। কিন্তু গত সপ্তাহে আমাদের একটা শিক্ষা হয়েছে, গত সপ্তাহে আমাদের একটা মেয়ে ফোন দিয়ে যে আমি মিষ্টিও কামড়াই খাই কলাও শিলা খাই এই টাইপের একটা কথা বলছিল। আর এই সপ্তাহে উর্মি উর্মি মোটামুটি মানে যখন উর্মি বল উর্মির কথা শুনে আমি উর্মির সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করেছি এবং উর্মি দুর্দান্ত ব্যাটিং করেছে, দুর্দান্ত টেক্কা দিয়েছে এবং এতে প্রমাণিত হয় যে মেন্টালিজেন্ট কেবল আসিডেন্টাস রবি কিংবা রাজীব হাসান না, আমাদের হাজার হাজার মেন্টালিজেন্ট গোটা বাংলাদেশে সরিয়ে আছে। তারা হয়তো সময়ের অভাবে, তারা হয়তো সুযোগের অভাবে, কিংবা তারা হয়তো নিতান্ত আলস্যের কারণে, কিংবা তাদের বাবা মার অনুমতি না পাওয়ার কারণে তারা এখানে এসে শো করতে পারছে না। উর্মি এবং উর্মির মতো যারা মেধাবী ইন্টেলিজেন্ট যারা আছো তোমাদের সবাইকে এই শোতে স্বাগত। তোমরা এই শো শুনবে, যদি চাও তোমরা এই শোতে সরাসরি অংশ নিতে পারো ফোনের মাধ্যমে, যদি তোমরা চাও তাহলে এই শোতে সরাসরি এসে আমাদের সাথে টেক্কা দিয়ে শো করতে পারো, কোনো বাধা নেই। তোমরা মানে তোমাদেরকে স্বাগত জানানোর জন্য এবিসির সকল দরজা, এমনকি এবিসির সকল জানালা, যদি এবিসির জানালা বলে কোনো কিছু নাই, তারপরে যে কাল্পনিক জানালাগুলো আছে, এবিসির সকল ভেন্টিলেটর এমনকি আমার হৃদয় পর্যন্ত আমি খোলা রাখলাম। বাংলাদেশের মেধাবী তরুণরাই বাংলাদেশকে বদলাই দেবে এবং সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে হাসানো, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে বোকা বানিয়ে আবার সেটা নিয়ে হাসাহাসি করা। এই কঠিন কাজটা আমি এবং রাজীব করি। এবং রাজীব আমি কালকে মিরাক্কেল দেখছিলাম, মিরাক্কেলের মীর একটা খুব সুন্দর কথা বলছে যে সারা পৃথিবীর সবচেয়ে বড় আর্টিস্টের নাম কি, চার্লি চ্যাপলিন। এই চার্লি চ্যাপলিন শুধুমাত্র এই উপমহাদেশে মানে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে দেখা যায় যে আমরা যখন হোটেলে খেতে যাই বাইরে একটা খাটো মতো লোককে চার্লি চ্যাপলিনের ড্রেসে সাজায় রাখা হয়। আমরা হোটেলে খেতে যাইতাম আমরা 500, 600, 1000, 2000 টাকা বিল দেই এবং বাইরে এসে চার্লি চ্যাপলিনের দিকে একটা টাকা ছুড়ে মারি। বাংলাদেশ হচ্ছে সেই দেশ যারা পৃথিবীর সবচেয়ে বড় আর্টিস্টকে
সবচেয়ে কম পারিশ্রমিক দেয়,
সবচেয়ে কম পারিশ্রমিক দেয়। এবং আপনি খেয়াল করবেন আমাদের বাংলা সিনেমায় যারা কমেডি করে তাদেরকে আমরা কি বলি, চার্লি বলি। এই চার্লিটা কিন্তু এই চার্লি চ্যাপলিনের কাছ থেকে এসেছে। মানুষকে হাসানো, মানুষকে বিনোদন দেয়া পৃথিবীর সবচেয়ে কঠিন আর্ট। সেই কঠিন আর্টটা আমি এবং রাজীব করার চেষ্টা করি, একদমই হয় না, আমরা জানি একদমই হয় না, একদমই হয় না, আমরা পারি না, আমরা চেষ্টা করি, আমাদের চেষ্টার মধ্যে কোনো ফাঁক থাকে না। কিন্তু যখন এই উর্মিদের কল পাই তখন আমাদের আশায় মনটা ভরে যে আমাদের ফান সহ্য করার মতো এবং আমাদের ফান যে আমাদেরকে ঘায়ল করার মতো এরকম যথেষ্ট প্রতিভাবান মেন্টালিজেন্ট বাংলাদেশে ভর্তি। তোমাদের সবাইকে স্বাগত, তোমাদের সবাইকে আগামী শুক্রবারের শো শোনার আমন্ত্রণ রইল। তোমাদের সঙ্গে আবারও কথা হবে, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে এবং তোমাদের কাল্পনিক মাথা আমার কাল্পনিক কাঁধে রেখে কাল্পনিক বকুল ফুলের
গল্প শোনাবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, আই লাভ ইউ অল, রাজি?
হ্যাঁ, আই লাভ ইউ অল, বাই,
আই অলসো লাভ ইউ।
মেন্ডোজ বাতি জ্বালাও।